exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরুতে প্রিয় শ্রোতা, আমরা জেনে নেব কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবলিয়া। সত্য বলার আলোকিত মঞ্চে আজ আমাদের অতিথি আরিফ। 21 বছর বয়সী আরিফের জন্ম নোয়াখালী জেলায়। অসহায় মানুষের প্রতি আরিফ সবসময় এগিয়ে যান। আরিফের প্রিয় খাবার ইলিশ আর চিংড়ি মাছ, প্রিয় খেলা ক্রিকেট। ছোট্ট এই জীবনে আরিফের অপ্রিয় সত্যগুলো কি তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে আরিফ থাকছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট, যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না, এসএমএস পোল। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল সেগমেন্ট। প্রথমেই শুনব ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। শুরু করেন একেবারে ছোটবেলা থেকে, দিল খুলে বলেন।
তো ঠিক আছে, আমি আমার ছোটবেলা থেকে বলতেছি। আমার বাবা যখন ছোট থাকে, একবার কোলে থাকে, তখন আমার দাদি মারা যায়। আমার দাদা হলো মসজিদের ইমাম।
আচ্ছা।
তো মারা যাওয়ার পরে আমার আব্বা কি করলো, মানে আমার দাদা বিয়ে করলো। বিয়ে করার পরে আমার যে দাদিটা আছে ওইটা অনেক মানে একটু খারাপ ছিল। যে ওনার যে ছেলে হইতো, ওনার ছেলে আছে তিনটা, ওগুলার পড়াশোনা করাই তো ভালোভাবে দেখতো। আমার আব্বা যখন মা মরে গেল, তখন আমার আব্বা একবার ছোটবেলা থেকে ধরেন না 7-8 বছর মানুষের কাজে দিয়ে দিয়েছে। বাড়ির পাশে মামাদের বাড়ি আছে, ওই বাড়িতে কাজে দিয়ে দিয়েছে। উনি কাজ করতে হইতে মানে কাজ করে আর টাকা নেয় ওই ওনা রাখা, ওই ভাইয়া যে জমজ ভাই ওরা খাইতেছে, সৎ মা ওরা খাইতেছে। আর কিন্তু যখন আমার আব্বা বিয়ে করলো, তখন আমার আম্মার এখানে নিয়ে আসলো। আমার আম্মা থেকে শুনছি ছোট্ট ঘর ফাঁসে মানে গরুর গোয়াল ঘর কনে গোয়াল ঘর করে একটা ঘর দিয়েছিল একবার ছোট, এই যাকে বলো সনের ঘর। আমি যখন একবার ছোটবেলা আমার কিছু কিছু মনে আছে, তখন আমি হাঁটতে পারতাম না, ওই কথা আমার মনে আছে। তখন আমার আব্বা কি করতো ওই সময়, সাগরে মাছ ধরতো।
সাগরে মাছ?
হ্যাঁ, সাগরে মাছ ধরতো। তারপরে
মাকে নিয়ে ওরকম একটা ঘরের মধ্যে থাকতো।
হ্যাঁ।
পরিবারের সবচেয়ে বড় ছেলে?
না, আমি বড় না, আমার বড় আমার ভাই আছে।
কয় ভাই বোন আপনারা?
আমরা 5 ভাই বোন, 4 ভাই 1 বোন।
আচ্ছা, তো আপনি যেগুলো বলছেন সেগুলো আপনার নিজের চোখে দেখা?
হ্যাঁ, আমি যেগুলো দেখেছি, আমি মানে যখন আমি কোলে তখন তখনকার থেকে আমার মনে আছে।
ওকে, তো ঠিক আছে, মাছ ধরতো। হ্যাঁ,
তো আমার আব্বা মাছ ধরতো, ও হয়তো 1 সপ্তাহ 10 দিন থাকতো, আসতো। আমার আম্মারা কিন্তু বাদ দিত না ওরা। আমার বড় ভাইটা খাইনা ছিল, আমি তো খাইনা ছিলাম না। আমার যতটুক বলছে আর আমি যতটুক সোগতে দেখিয়েছি ততটুক ছিল। আমার আব্বা যখন সাগরতে নাইতো, তখন আমার দাদা একটু ভালো মানুষ, উনি মসজিদ ইমাম, 40 বছর ইমামতি করে তার উনি মারা গেছেন। তো আমার দাদি মানে দাদা যখন আসতো একটু মানে ভালো কথা বলে। দাদা চলে গেলে দাদা সারাদিন মসজিদে থাকে, শুধু টাইমে খাইতে আসতে, তারপর আবার চলে যায়। তো আসলে দাদা জিজ্ঞেস যে রুকিয়া তুমি খাইছি না? আমার আম্মার নাম রুকিয়া, যে তুমি খাইছি না? তো আমার আম্মা বলতো হ্যাঁ খাইছি, কিন্তু ভাত আমার আমার আম্মু রান্না করতো, তরকারি রান্না করতো, রান্না করি সবাইকে খাওয়াইতো। ইয়ার পরে ওই সৎমা কি করতো, ওই ভাত গুলো অন্য কোন এক জায়গায় লুকাইতো। আমার আমার শাশুড়ি আর কি, আমার দাদি, সৎ দাদি আমার,
সৎ দাদি, হ্যাঁ,
উনি ভাত খাওয়ার পর সবাইকে, ওনার ছেলেমেলে সবাই খাওয়ার পরে ভাত গুলো বা সন্দুক আছে ওখানে লুকায় রাখতো, আমার আমার দিত না, আমার ছোট মামা আসলো, আইসা দেখে গেল আমার মা, আমার মা মাইতে কিছু, আমার নানা মানে কিছু চাউল দিয়েছে, তরু তরকারি দিয়েছে। তো আমার আব্বা আসলো, আইসা দেখে অবস্থা, ওই ওই সৎ মা যেটা আমার আব্বা, উনি কিন্তু মিথ্যা কথা বলে আমার আব্বার নামে মানে উল্টা ফাল্টা কিছু বলতো, যে এরকম হেরকম বেশি খায়, এরকম চলে হেরকম চলে, এরকম বলতো। তো আমার আব্বা সবসময় মারধর করতো আমার আম্মা, কিন্তু আমার আম্মা কাউকে বলতো না, জীবনে কাউকে বলতো না। আমি একবার এরকম দেখলাম যে খের আছে, খের শুকনো খের আর কি, এই শুকনো খের দিয়ে মানে আমি একবার ছোট আমি কাঁদতেছি, আমার ওইটাও মনে আছে, সন্ধ্যাবেলা ফিরতেছে ওই সৎমার কথা ধরে ফিরতেছে, তিন দিন ধরে আর আম্মা আমার আম্মা খাইতেছে না, আমি দুধ খাই যখন, আর আমার আমার ছোট ভাই ইয়ে বড় ভাই একটু একটু খা ভাত খায়। তো ওই কি কথা জানে ফিরলো মানে চাউল, মানে উনি আমার আম্মু বলছে আমার আব্বুর যে আমি আজকে তিন দিন ধরে খানা খাইতেছি, আমার আব্বু বলবো যে খানা ইচ্ছা মতো খাই, আমার আব্বু বলছে আর কি যে তুমি নাকি খানা খাও, উনি বলতেছে খানা খাই না, আমি সবাইকে খাওয়া দিলে নিজের হাতে ভাত গুলো নিলুকাই রাখে। আমার আম্মার অনেক মারধর করে, হের হর আমার আম্মু কাউকে বলে না, এরকম চলতে থাকে। কিছুদিন পরে তো ওই যে গড়টা দিছিল গোয়ালের ফাঁসে, ওই গড়টা ভেঙে ফেলতে হবে, ওনাদের বেশি গরু ছিল কয়েকটা, ওইটাই বেয়ে গিয়ে মানে গরু গোয়াল বানাইছে। তা আমাদের কোথায় থাকতে হলো, আমার ওই দাদার ভাই ফাঁসে ঘর, ওনাদের ঘর বারান্দার বেড়া নাই, ওখানে একটা চকি দিছে, আর আমার আম্মুর সারে দিয়ে বেড়া দিছে, এদিক দিয়ে দিই এদিক দিয়ে দিছে যতটুকু আছে আর কি সারে। তো ওখানে ওগুলা আমার স্পষ্ট মনে আছে, তখন একবার ছোট আমি কোলে তখন থাকতেছে, আমরা তো অত কিছু বুঝি না, আম্মুকে দিয়েছি, আম্মু ওখান থেকে এখানে আসছে, ওখানে আমাদের জায়গা নাই, মানে আমাদের জায়গা না, আমাদের জায়গা এটা। তো তখন আমার দাদা কিন্তু মারা গেছে, হ্যাঁ আমার দাদা কিন্তু মারা গেছে, আমার দাদা মারা যাওয়ার পরে ওই বিড়া থেকে আমাদেরকে তাড়িয়ে দিছে। তো আমার ওই দাদা দাদার ভাই আর কি, উনি আমাদেরকে কোথায় যেতে দিবার, ওনাদের মানে বারান্দায় দরজা নাই, বেড়াও নাই দরজাও নাই, খোলা আসা, ওখানে মানে চকিটা দিয়ে ওখানে থাকতে দিছে, ওখানে থাকতেছি। তো আমার আম্মু কারোর কাছে বলে না, কিন্তু যা মানে যা হইতেছে সবকিছু নিজে সহ্য করে যেতে, কারোর কাছে কিছু বলে না, আর বাড়ির লোকজন যারা আছে তারা তো নিজের চোখে দেখে। তো আমার নানা আসলো কিছুদিন পরে, আইসা দেখে অবস্থা, পরে আমার নানা আমার নানাদের কিছু টাকা পয়সা আছে, তো আমার নানা এই অবস্থা দেখে নিয়ে গেছে আমার আম্মারে, আর আমরা দুই ভাই ছিলাম, নিয়ে গেছে, নিয়ে যায় আমার নানাদের বাড়িতে, ওখানে অনেক জায়গা আছে বাড়িতে, বাড়িটা অনেক বড়, প্রায় দেড় কানি থেকে দুই কানি, মাত্র চার ভাই এক বাড়ি। তো ওখানে ঘুরে আমার নানার যে ঘরের পাশে অনেক বড় জায়গা আছে, এখানে ঘর দিয়ে দিল, আমার নানা নিজে গাছ টাছ কাটে ওখানে ঘর দিয়ে দিল
আপনাদের।
হ্যাঁ, তো আমার আব্বু কিন্তু তখন ওই আর মাছ ধরে না, তখন আমার আব্বু চট্টগ্রাম থাকে,
হ্যাঁ
কিশোরের কাজ করতো,
কৃষকের কাজ।
হ্যাঁ, তো আমার আব্বু অনেক ওই যখন আর আমার নানা যখন আমার দাদার বাড়ি থেকে আমার আম্মুকে নিয়ে গেছে, তখন ওই কার কাছ থেকে শুনছে জানি আমার একটা মানে মামা লাগে হিসাবে, শাশুও লাগে আবার মামাও লাগে, দুই দিক আপত্তি হয়, উনি মনে হয় চট্টগ্রাম এসে তখন বলছে। তো উনি আমার আব্বু রাগ করে তখন বাড়ি যেতেছেন, টাকা পয়সা যা কামাই সবগুলো ওই সৎমাকে দেয়, আর ভাই বোন উদ্যোগে চলে, আমরা দুবে আছি আর আমার আম্মুর কোনো খোঁজ নেই না, এরকম করতে মনে হয় ছয় মাস পার হয়ে গেছে। তখন আমার ছোট যে ভাই মানে হে ভাই ওই মাসে মানে হইতেছে, তারপরে মানে খবর দিল, তো একদিন গেছে মানে কিছু নেই নেই, এক বছর না আট মাস পরে গেছে, একটা টাকাও নেই নেই, কিছু নেই নেই। গাল দুল দিল যে বেড়া দুইটা ছেলে খাওয়াইতে পারস না, ফারাইতে পারস না, সৎ ভাই সৎ মারে খাওয়াস, সারা জীবন বাহিরে বাহিরে থাকস। তো পরে এরকম কিছু বলছে যে কাড়িয়ালাম মানে আমার নানার একটু রাগ বেশি, কাড়িয়ালাম মারিয়ালাম এই বাড়িতে কি লেগে আইসস, এ বাড়ি থেকে বাইরে যা, এ বাড়ির তোর জায়গা নেই, আমার দুইটা নাতি আর আমার মেয়ে, আমি সারা জীবন খাওয়াইলে আমার থাকবে আর কোনো ইয়া নেই, এরকম ইয়ে বলছে। আর আমার আব্বু কি করছে মানে রাতে মনে হয় বিকেলবেলা করেছিল এগুলা, রাতে উনি চুরি করে চলে আসছে, ফলাইয়া চলে আসছে আমার আব্বু
ওখান থেকে।
হ্যাঁ, আমার নানু আমার নানা যে কিছু কিছু বলছে এই কারণে, তো ফলাইয়া চলে কারণে আমার নানার কিছু বলে যাক গেছে। পরে আমার দাদা ছিল ওই ছোট দাদা, ছোট দাদা আবার আমার মুড়ে আসে নিয়ে যেতে, তো নিয়ে যেতে ওখানে থাকবো, ওখানে তো আমাদের কিছু নেই, ওখানে বিডেটাও দেয়নি। তো মনে হয় আবার ছয় মাস পরে আমার আব্বা আসে, ইসামত আসে, এখন আর যায় না, এখন এখানে থাকে। ও উনি মনসারি কিছু দেয়, এই যে ছয় মাস সাত মাস বাইরে যায় থাকে, ছটা এরম থাকে বা বাইরে থাকে, হয়তো 200-500 টাকা দেয়, ইয়ের বেশি দেয় না। তা আবার গালাগালি করে যখন আসছে ছয় মাস পরে গেছে, তখন উনি একবার গেছে, আমার তখন আর দেয় না, তখন টাকা মানে যা যেখানে রোজগার করে সবকিছু আমাদের ফ্যামিলিতে দেয়। মানে তখন চিন্তায় ঢুকলে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের আমার বাবা যাতে আমার ভিড়ে দেয় নেই, তাহলে আমার একটা ভিড়ে লাগবে। আমার দুইটা ছেলে আছে, তখন আর একটা ছেলে হয়েছে, কিন্তু আমার ছোট ভাই তখন হয়েছে। তো ওই ওখানে থাকতে থাকতে পরে আমার ওই একটা মানে খালার জামাই ছিল, উনি বলছে যে মানে ওই সর এলাকায় আর কি, সর এলাকায় বেশি দূর না, মানে 2-3 কিলো হবে এরকম দূরে, মানে কিছু সর এলাকায় আছে, ওখানে মানে জমিনের দাম কম, উনি বলছে যে ওখানে মানে যাওয়ার জন্য। তা আমার নানারা ওইখানে আধাখানি জমিন কিনছিল, মানে ওই জমিন গুলো ইয়ে হয়েছে যাকে বলে ভেদাল্লি আর কি, এজেন্ট গুলো তিনজনের কাছে বিক্রি হয়েছে, লাস্ট পর্যায়ে আমার নানার কাছে বিক্রি হয়েছে, এখন এজেন্ট গুলো চারজনের ভেদাল করতেছে। ওইখানে আমাদেরকে দিল, পর আমরা ওইখানে আর থাকতে পারিনি, ওইখানে আমরা মানে এক বছর ছিলাম। এক বছর পর মানে ধান রোকে একজনে, একজনে লাগাই আরেকজনে যা কেড়ে নিয়ে আসে, আবার আরেকজনে লাগাই আরেকজনে কেড়ে নিয়ে আসে, মানে যাদের শক্তি বেশি যাদের জোর বেশি ওরাই কেড়ে নিয়ে আসে, মারামারি করি, আর কেউ কিছু করতে পারে। পরে আমরা ওখানে থাকিনি, যেগুলো বেদাল্লা জমিন ওগুলো থাকলাম। পরে আমার
ওই সময় আপনার বয়স কত? একদম ছোট না?
ওইখানে ওই সময় আমার বয়স 7-8।
পড়াশোনা করেন?
পড়াশোনা তখনও মানে আমার মামা কিন্তু মাস্টার।
আপনি পড়েন কিনা এটা বলেন?
আমি তখন পড়ি না, ওই আমি কিন্তু বেশিরভাগ আমার নানার বাড়িতে থাকি, ওই যে নানার বাড়িতে ঘর দিছি
ওইখানে থাকতেন,
ওইখানে থাকি।
আপনার বাবা মা কোথায় থাকতো?
ওই আমাদের ওইখানে আমাদের নানাদের জমিন দিছে, সেখানে থাকে। আমি কিন্তু নানা বাড়িতে কোন বাড়িতে যদি যাই বাড়িতে ভাত খাই, কিন্তু নানাদের বাড়িতে ভাত খাই, এই বাড়িতে হাত ধুই এরকম। আমার নানা মানে অনেক ইয়ে করতো, আমার আব্বু মানে এরকম করে নাই, আমি দেখিনি। তো আমার নানা অনেক করতো, আর আমার মামা ছিল মাস্টার। তো আমার নানা একদিন বলছে যে আমার মাস্টার মামার নাম বললো যে কাশিম, যে কাশিম রুকে দুইটা ছেলে আছে, দুইটাকে নিয়ে স্কুলে দিয়ে দে। তো বলে যে মানে কাকু আপনি নিয়ে দিয়ে দিন, আমি তো আছি। তো নানা একদিন নিয়ে দিয়ে দিল, আমার আর আমার বড় ভাই একসাথে নিয়ে দিয়েছে, একসাথে নিয়েছে। পর আমার ভাই ফুটতেছে, আমি ফুটতেছি, মানে তখন সিলেট দিছে, দুটো সিলেট দিছে, আর দুটো বই কিনে দিল মামা স্কুলে গেছি। তখন মামা খুব আদর করত যে পড়াশোনা করো, কেউ কিছু বলবে না, আমি তো আছি স্কুলে না, কেউ কিছু বললে আমাকে বলি। আমরা তখন ছোট একার আমাদের বাড়ির পাশে স্কুল, তো পরে ফুটতেছে, আমি তখন ইয়ে করতাম না, আমি একদিন যাইতাম দুদিন যাইতাম না, কোন দিকে যাইতাম ছোট মানুষ তো ঠিক ছিল না। তো পরে আমার ভাই যাইতো, কিন্তু অন্য একটু বয়স হয়েছে আমার থেকে বড় না। তো ওই আমার ভাই যখন ক্লাস ফোরে তখন আমি ক্লাস টু দিই,
আচ্ছা
যাইতাম। একটা ম্যাডাম ছিল, ওনার হলো বকুল, উনি আমাকে খুব ভালো জানতো, আমার রোল ছিল 2, আমি ভালো ভাবতাম, মানে পড়াশোনার দিকে আমার জ্ঞান ভালো ছিল, উনি আমাকে সবসময় ভালো জানতো। তো ওই আমি যখন থ্রিতে উঠলাম, থ্রিতে উঠার পরে আমি কি করতাম মানে তখন আর ভালো লাগে না, আসি না আর। তো আমাকে কি করেছে, আমার আব্বা একদিন মার দিছে, মায়েরা চোখে মরিচ দিছে, দিয়া ফানে দিয়ে শুয়েছে রাতে, হিয়ার পরে গোধল জল দিয়া রাখলো, সকালবেলা নিয়ে মাদ্রাসা ভক্তি করালো, মাদ্রাসায় দিয়ে আসলো আমার আব্বু, এই ফতন দিয়ে আসলো মাদ্রাসা, আর স্কুল স্কুলে যাইতে পারল, ওখানে যাই দিয়েছে কয়েকদিন। তো পরে ওখানেও ইয়ে করেছে আর যাই নাই, হিয়ার পরে আর একটা স্কুলে নিয়ে ভক্তি করে দিল, আমাদের বাড়ির পাশে, বাড়ি থেকে একটু দূরে আছে, ক্লাস টু তে ভক্তি করে দিল,
ক্লাস টু তে।
হ্যাঁ, কিন্তু আমি থ্রিতে ছিলাম, ওখানে টুতে দিয়ে আসলো। ওখানে একদিন যাই দিয়েছি মানে তখন বর্ষাকাল, যাই দিয়েছি আমি পরীক্ষা চলতেছে, তখন আমি ইয়ে নিই নেই, সেই দিন চলতেছে মানে বিজ্ঞান চলতেছে, তা আমি ওটা নিই নেই, আমি অন্য মানে ইংলিশ নিয়ে গেছি। আমি ওখান থেকে আবার দৌড়ে দৌড়ে আইসি, যাওয়ার সময় কিন্তু যখন ওই আস মানে যখন বিজলি মারতেছে, আমি কিন্তু ভয় পেয়েছি, মাঝখান বার গেছি আর ভয় পেয়েছি। এখন আমি গানও গাই, দোয়া ফরি, কোন দিকে যাবো আমার ঠিক নেই, আবার কান্নাও করি, হাঁটতে পারি। তো পরে অর্ধেক ক্লাসে গেছি, ফরা চলে এসেছি, আর যায়নি, কয় আর জাম হয়ে না,
মানে ওই এক বিজলিতে আপনার পড়াশোনার 12টা বেজে গেছে।
হ্যাঁ, কয় আর জাম হয়ে না, এদিকে ওদিকে মামা আছে, ওদিকে এই স্কুলে যাম। আমার মামা কিন্তু অনেক ইয়া, অনেক মারে, পড়াশোনা বা কিছু করলে একটু দুষ্টামি করলে অনেক মারে, কেউ যদি কিছু বলে আরিফ এটা করছে, আরিফ এটা আগে তো অনেক মারে, এরকম ছিল। তো পরে ক্লাস থ্রিতে আমার যখন উঠছি, আবার এখানে চলে আসলাম, আবার ক্লাস থ্রিতে ভক্তি হইলাম। তো আমার আম্মু তখন আমার গাইড নোট এগুলো কিনে দিল সবগুলো, যে পড়াশোনা ভালো করে কর্ম করেছি আর, গাইড নোট এগুলো সবগুলো কিনে দিয়েছে, যে প্রথম পরীক্ষা দিয়েছি, দ্বিতীয় পরীক্ষাও দিয়েছি। তৃতীয় পরীক্ষার সময় আমি কি করলাম, আর যাই নাই, আমার ওই এক মামতো ভাই থেকে আমি নোট গাইড সব বেশি লাগে, মাত্র 25 টাকা আমার কিনে দিয়েছে, আমার আম্মু প্রায় 1000 টাকা 1200 টাকার মতো গেছে, আমি সবগুলো মাত্র 25 টাকা বেচছি। বেচে এরপর কি করলাম, সাইকেল চালাইলাম গ্রাম, এক ঘন্টা বাড়াই নিয়ে সাইকেল চালাইলাম, এদিক সেদিক হ্যাঁ 25 টাকা শেষ আর যাই না। বই খাতা সবগুলো নানাদের ওই ঘরের উপরে যাকে বলে ছাদ আছে না, ছাদের উপরে রেখে দিয়েছি
বই খাতাগুলো,
বই খাতা সবগুলো ছাদের উপরে রেখে দিয়েছি। আর যাবই না স্কুলে। একদিন নানা যখন গালাগালি করে তখন বাড়ি দিই, বাড়িতে গালাগালি হলে নানা দিই, এখানে গালাগালি করলে সেখানে যায়, সেখানে করলে এখানে আসে, আবার সেখানে একটু কম, এখানে নানা অনেক বেশি। সকালবেলা যদি ওই মুক্তব বলে থাকে আরবি, মুক্তবে না গেলে একবারে এত মার দিব, মারতে মারতে এনে দিয়ে। আমি ছোটবেলা থেকে বেশি ওই নানার বাড়িতে থাকি, এই জন্য নানা আমার দিকে বেশি লাগ।
আচ্ছা,
আর আব্বু তেমন নাই, কারণ বাড়িতে থাকি না একটু, যদিও যাই আবার এখানে চলি, স্কুলে এখান থেকে যাই এখানে আসি থাকি।
আচ্ছা,
বাড়ি যাই তো ওই নানাদের আবার ওই খালদোভাই ডালদোভাই আছে ওইখানে গরু আছিল, সবাই একসাথে মানে গরুর জন্য ঘাস কাটতে যাইতাম, মানে একটু মজা ছিল আর কি। খালদোভাই দুইটা ছিল, আবার মানত একটা ছিল, তিনটা চারজন এক সমান ছিল, একসাথে মানে সবকিছু করতাম, এই জন্য বাড়ি যেতাম। কিন্তু অন্য কোনো ইয়ে ছিল না যে ছবি দেখা বা খারাপ টারা বিয়ে করা, এগুলো কিছু ছিল না। তো ওই স্কুলে তখন যাওয়ার আগে দিয়ে ওই আমি কি করতাম, যখন যাইতাম যাওয়া বন্ধ দিয়েছে আমার নানা আমার মার দিছে, এই জন্য যাওয়া বন্ধ দিয়েছে। স্কুলে যাইতাম, একদিন যাই দুই খালদোভাই মিলি যাইতে কবরস্থান আছে ফুকুর পাড়ে, অনেক একটা মোটা একটা আম গাছ আছে, তো ওখানে দুইজন উঠছি, দুইজন উঠি বই খাতা গুলো নিচে ওই যাকে বলে বেত গাছ, বেত গাছের নিচে আসতে লুকিয়ে রেখেছি, ওখানে কবরস্থান আছে উপরে উঠে গেছি, উপরে উঠে আম খাইতেছি, এরকম আম খাইতেছি প্রতিদিন উঠে। কিন্তু স্কুলে যাই বই খাতা সবগুলো নিচে, যদি 10টা বাজে গাছে উড়ি, গাছ থেকে নামি 2টা 3টা 4টা বাজে।
এই প্রতিদিন আপনার এভাবেই সময় কাটছে?
দুইজন আমরা দুই খালদোভাই এরকম করে যাই দিছি। একদিন যাই, আবার একদিন যাই না, আবার যাইতে ওই ম্যাডাম লাগে আম নিয়ে যায়, আম নিয়ে যাই তো ম্যাডাম কিন্তু আম দিলে কিছু বলে না, কাল গাছ নাকি কই আপু একটু খারাপ ছিল এই জন্য আসিনি বা অসুস্থ ছিলাম, একটা না একটা বলতাম, কিন্তু ওই আম গাছে উড়িয়ে আম খাইতাম, আর যেদিন যাইতাম ওই ম্যাডামের জন্য দুই একটা নিয়ে যেতাম, তো ম্যাডাম আর কিছু বলতাম। তো ওই ম্যাডাম যাওয়ার পরে একটা আসে ওটা দিলে একদিন পিড়া, ফিরে আমার মামাকে বললো যে আপনার বাইক নিয়ে এরকম এরকম, একদিন আসে দুদিন আসে না, তো পরে মামাও দিলে এক মার কই আর যাবো না স্কুল,
ফাইনালি সিদ্ধান্ত নিলে স্কুলে আর যাবেন না,
স্কুলে যাবো না, নিজের মামাই আমারে। তো আর একটা ছেলে স্কুলে নিজের কোন মামা চলতো না, বাড়িতে যাইলে ঘরে যাইলে মামা চলবে, স্কুলে মামা চলবে না, স্কুলে তোমার যেরকম টিচার আমারও টিচার। আমি আসার কথাটা ঠিক আছে, স্কুলে তো সব টিচার, কিন্তু আমি তো স্কুলে টিচার ডাকি না, আমি তো মামা ডাকি, সেটা ডাকতে পারো কিন্তু তোমার তো তখন জ্ঞান বোঝাই না, কিন্তু স্কুলে ওইরকম চলবে না।
আচ্ছা, তো খাইলেন মায়ের আর কি?
এরপর কই স্কুলে আর যাবো না। তো মামার সামনে আর ফরি না, মামার সামনে যদি দেখি মামা আইতেছে আসতে হয়তো কবরস্থান হিঁদি ঢুকে যায় না অন্য কোনো দিকে দৌড়ে দেয়, কারণ মামার সামনে ফললে ধরে স্কুল আসতে থাকা ধরবে। কয়েকদিন পড়েছিলাম অন্ধকার ভরে মাগরিবের সময় দোকানে যাই দিয়েছি আর উনি নামাজ ফিরে আইতেছে, তো একটু ইয়ে করে যাইছি দেখছি বলা যায় এদিকে আরেফ নিজে, জি মামা এদিকে স্কুলে আস না, ঠাস করে 100 গাল পারে
আপনারে।
হ্যাঁ, তো কই মামা কালকে থেকে যাবো, কালকে থেকে যদি না যাচ্ছে আরেকদিন সামনে ফুললে খবর আছে, তো এরকম কিন্তু 2-3 দিন মার দিল মামার ফতে। কই মামার সামনে আর ফোর মেয়ে না, যদিও ফরি ফিসা দৌড়াম এদিকে আর আমার বাড়িতে, ওদের বাড়িতে যাইতাম না, সামনে রাস্তা দেখলে যান দেখছি সামনে থেকে ফিসে দৌড়, ফিসে
স্কুলে যেতেন না।
হ্যাঁ, শাসন করতো। তো ওই আমার নানা যখন স্কুলে যায় না, আমার নানা কি করেছে মারি দিছে একদিন, মায়েরা ওই যে যাকে বলে ফাঁকা, ফাঁকা দিয়ে মায়েরা ফাঁকা ডান্ডা দিয়ে মায়েরা ফুসকুনি ছলাইছে 10টা বাজে, ওখান থেকে লাফাই উঠি গালি দিতে একবারে গালি দিয়েছি, মানে এমন গালি দিয়েছি মাথা খারাপ হয়েছে আমার, গালি দিতে ওই ফারে দিয়ে উঠি কবরস্থান হিন্দি আসতে না আমি বাড়ি গেছি। তো ওই মনে হয় রাত 10টা 11টা বাজে গেছে, তো আমার আম্মা যখন বাইরে আমাকে দেখছে, দেখি ধরছে ভাইও ধরেছে, তখন আমার আব্বু ছিল না, আমার আম্মু আর আমার ভাই দিছে এক মার আত বান্ধি দিছে মরিচ লাগাই চোখে, অনেকক্ষণ কান্না করছি, কান্দা রিন্দা পরে মানে স্কুলে যাই না যেন, পরে নানার থেকে শুনছি আমি গাইড নোট সব বেঁচে লাগছি 25 টাকা, আবার কার থেকে বেঁচে এটা কইছি, তো পরে আর কি যাই নাই, ওখানে ঘুরতেছি আর ফোর মেয়ে না কইছি, ফিডে মারিয়া লাইলে ফোর মেয়ে না, নিজের মামা স্কুলে গেছে আর ফিরছে, ফোঁতা ফাইছে আর ফিরছে, আর ওই দুদিন যাই না যেন তো জালে মানে মারিয়া লাগবে করে যাবো, পরে আর যাই নাই, অনেক ইয়ে করতেছে যাই নাই আর। এরপরে আমার এদের কি হয়েছে, ওখান থেকে একটা আমাদের আমার আব্বা একটা জায়গা কিনছে, ওই জায়গা বলে নোয়াখালীর লাশ সীমানায় ওখানে একটা জায়গা কিনছে, পরে ওখানে আমাদের পুরো গড় ফ্যামিলি চলে এসছে, নৌকায় করি গাড়ি করে এনেছি, গাড়ি ভরে নৌকা করে নিয়ে এসলো ওখানে বাড়ি বানলো, ওখানে বাড়ি বানানোর পরে যেমন আর কিছু করি না, আমার আব্বু কি করলো, ওই আমার দাদার ভাই উনি কিন্তু চট্টগ্রাম থাকে অনেক আগে থেকে, উনি এক বাড়ির সিকুরি, তো আমাকে একদিন আমার আব্বু যখন যায় বাড়িতে আমাকে নিয়ে আসে চট্টগ্রাম নিয়ে আসে, আসার সময় আমি অনেক খুশি, বুঝা ভালো হয়েছে ছোট্টগ্রাম যায় আসার সময় অনেক খুশি। যখন আমি দাদার কাছে এখানে প্রায় তিন মাস আসছিলাম, প্রথম আসি আই আনি দিবার পরে দাদার এখানে দিল, দাদার এখান থেকে নিয়ে আরেকবার দিল, আমার আব্বুর কেমন জানি মানে স্বাস্থ্য ভাই কি লাগে দিল, ওখানে দিয়ে আমারে মানে উনি ২৭ দিন থাকলো, ভালোই লাগলো উনি যখন ছিল, এখন উনি দিয়ে আমার একা রাখি ওখানে উনি চলে আসতেছি। তো পরে আমি অনেক কান্না করতেছি, আমি কি করছি যখন উনি কে আমি একটু আয় তুই থাক, উনি ব্যাগ ডালে আর আমি কি করছি আসতে জোতাগুলো লই বুগল তালে লই জোতাগুলো হাঁটা শুরু, হাঁটতে হাঁটতে ওই যাকে বলে বাংলা বাজার ওখানে একটা বাজার নাম আছে উনি ওখানে গেল আমিও গেলাম ফিসে ফিসে। তো ওইখানে গেছেন আমার ২৫ টাকা দিয়েছে কথা, ২৫ টাকা দেওয়ার পরে আমি দেখতেছি উনি কোন দিকে যান। তো প্রথম ব্যাগটা রাখলো, রাখে আবার ব্যাগটা কাঁদে দিল, বলে দাঁড়া আমি গাড়িটা দেখিয়েছি, গাড়িটা দেখি দেখে আসি করি এদিকে আর নাই, আমি ওইখানে ওই সারা সারা বিকেল দাঁড়িয়ে দেখছি। ওই যে বাড়িতে দিয়েছি সে বাড়িতে একটা মেয়ে ছিল, ওদের একটা মেয়ে ছিল, মেয়ে না হলে ঝিনুক
ঝিনুক
ঝিনুক। তো ওই ঝিনুক আমার খুঁজতে গেছে, আমি তখন চট্টগ্রামের বাসা কিছুই বুঝি না, আমাকে খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে দেখা আমি ওখানে জোতা বল দলে দাঁড়াইছি। তো আমাকে বলে তুমি এখানে আইসো, তোমাকে আমি ওই দুই ঘন্টা ধরে খুঁজিয়েছি ওই দিক থেকে। তো ওই মেয়েটা অনেক ভালো ছিল, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই আমার বয়সই ছিল সমান সমান,
আচ্ছা
১০-১১-১২ বছর এরকম ছিল।
প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই যে বহুল কাঙ্ক্ষিত সেই বইটি যাহা বলিব সত্য বলিবর একমাত্র বই, তো যাহা বলিব সত্য বলিবর এই বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে, আপনি চাইলে rockmoney.com এ যারা অনেক আগে অর্ডার দিয়েছিলেন তার একবার কনফার্ম করতে পারেন, এবং যদি সংগ্রহ করতে চান ফোন দেবেন 16297 এই নম্বরে, আমি আবারও বলছি 16297। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র ২০০ টাকা, এবং এই বইটি পাওয়া যাচ্ছে বাংলা আর ইংরেজি, অর্থাৎ বাংলা ১০টি গল্প আছে পাশাপাশি সেটার ইংরেজি অনুবাদ করা আছে, এবং বইটি যদি আপনি সংগ্রহ করতে চান মাত্র ২০০ টাকা আপনি সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই, নাম্বারটি হচ্ছে 16297 অর্থাৎ 16297। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার পড়ে দেখা উচিত, কারণ যাহা বলিব সত্য বলিব এ যাবৎকালের সেরা ১০টি গল্প নিয়ে, সবচেয়ে আলোচিত সমালোচিত ১০টি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। ওকে, ৪ মিনিটের ছোট্ট একটা ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে, আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য, কথা না বাড়ি আমরা আরিফের কাছে আবারও ফিরছি। আরিফ, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
তারপর জিনুক আমাকে নিয়ে গেল, জিনুকের আম্মু, আমি কিন্তু নানি ডাকতাম, জিনুক আমাকে কিন্তু ভাইয়া ডাকতো, ওই জিনুকের বাবাটা ছিল একটু ক্যাডা টাইপের। আমার আব্বুর কি লাগে সেটা তো আমি জানি না, আমাকে কি জন্য দিয়েছি সেটাও আমি জানি, আমি থাকতেছি খাই দিয়েছি ঘুরতেছি ও বাড়িতে
জিনুকের বাসায়।
হ্যাঁ, ওনারা কিন্তু ওই ছট্টগ্রামে অরিজিনাল, কিন্তু আমি কাউকে চিনি না। তো আমাকে মাঝে মাঝে ওই ওনাদের ওই দুধ বেচতে পাঠাইতো, তারপর দোকান থেকে ওষুধ টষুধ এগুলো দিয়ে পাঠাইতো, এগুলো আর কিছু না। কাদের ছেলে, তো ওই জিনুক বললে যে কোনটা কাদের ছেলে, এটা কাদের ছেলে, কে কইছে এটা কাদের ছেলে, এটা হলো ওই আমার মামু ডাক, এটা হলো আমার মামুর ছেলে, উনি কাদের ছেলে না,
আচ্ছা
উনি আমার মানে বন্ধুর মতো, আমরা যেদিকে যাই একসাথে যাই, এরকম একটা ছেলে বলছিল, ওই ছেলের মামা ডাকতো। পরে একটা ছেলে একদিন ওইটা নিয়ে মানে গণ্ডগোল করছিল, আমি তো সরো কিছু বুঝি না, আর একটা ছেলে ওই ছেলের মামু এসে দুই সোয়ার মারিছে আমার গালবারে, সোয়ার মারিছে, আমি কইলাম আমি এটা সম্বন্ধে কিছু বুঝি না, জিনুক যেদিকে আমাকে নিয়ে যা আমি সেদিকেই যাই, আমি তো কিছু চিনি না, কারণ জিনুককে আমার কি হয় আমি সেটাও জানি না, আমাকে এখানে দিয়ে গেল। জিনুকে অনেক আদর করে, জিনুকে আমার মতো সমান সমান বয়স, জিনুকের আম্মু অনেক ভালো জানে আমাকে। তো পরে তিন মাস থাকলাম, ঈদ আসলো, তো আমার আব্বু একদিন ওই ফোন দিচ্ছে, কার একটা ফোন ছিল, ফোন দিচ্ছে যে আরিফকে এরকম 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 ঠিকানায় ফাটাইতে, আমি ওখানে ফাটা দিলাম, আমি চলে আসলাম। পরে চলে আসার পরে আমার আব্বু ওই জায়গা থেকে আমার নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে তিন মাস পরে, আমি তিন মাস ওখানে কিন্তু কাঁদতাম, ওখানে তিন মাসে কাঁদছি পুরো, একদিন পর দুদিন পর একদিন পর দুদিন আমি কান্না করতাম। পরে বাড়ি গেছি, বাড়ি গেছি আমি কিছুদিন দেখছি আর বাড়ি ভালো লাগে না, কয়না 10,000 টাকা গেলাম আবার যাম। পরে মানে মাস সময় ছিলাম আবার আমাকে নিয়ে গেল, এবার নিয়ে গেলে এবার আর বেড়ানির খেলা শেষ। ওখানে নিয়ে যে এখন বেড়ানির দিন শেষ, ওই কি করতে হবে, কাজ করতে হবে। কই কি কাজ? দোকানে না কোথায় কনা ওই আমার বুঝে এই বাড়িতে মানে কাজ করতো ওই বাড়িতে। ওনাদের ওই দুই তিনটে গরু ছিল আর কিছু জমি ছিল, ওই যে মানে যে কিশোর গুলো কাজ করতো ধান কাটতো ওই ওনাদের জন্য শুধু ভাত ওনাদেরকে দিয়ে আসন, আর ওনাদেরকে মানে নতুন লোক নিলে জমিন গুলা দেখাই দেন, সকাল বিকাল জমিন গুলা দেখাই দেন বা জমিনের আওলে দিয়ে একটু হাঁটিয়ে আসুন, এইটা ছিল। তো ওখানে থাকতেছি, ওনারা কিন্তু বাড়ি ছিল তিনতলা।
আচ্ছা,
ভালো জানো আমাকে একবার না মুসা ইসা, ইসা অনেক খারাপ, উনি আবার বলে হজ করেছে। তো সকালবেলা কি হইতো মুসা আবার ওই আমাকে মানে অনেক ভালো জানত, মানে কম কাজ করাইত, আর ইসা আমাকে দিয়ে ফারানা ওর ঠেঙা দোয়ায়, ওর বড় ঠেঙা দোয়ায় এরকম মানে ফারানা আসত। কিন্তু আমি কিন্তু অনেক শক্ত, আমি কিন্তু যত বড় হোক মানে বয়ফ্রেন্ড উনি তো, আমি তো তখন অনেক ছোট, উনি অনেক লম্বা ষষ্ঠমান, উনি আমার যেরকম করে বলছে আমিও সেরকম বলছি। উনি বলছে যে সকালবেলা ঘুম থেকে উঠি আমাকে কাজ দেখাই দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে গরুর খাবার দিবে, খাবার দেওয়ার পরে ওই ওনাদের ওনাদের মানে টিচার আছে একটা, পড়াশোনা বাচ্চাদেরকে পড়াই, টিচারকে নাস্তা দিতে হবে, টিচারকে নাস্তা দেওয়ার পরে ওই কিছু যাকে বলে সিমের গাছ ওই গাছের গোড়ায় পানি দিতে হবে আমাকে, যে জায়গায় দিতে হয় এক কলসি ওই জায়গায় দিতে হবে, ওনার কথা পাঁচ কলসি। তারপর কেলা গাছের নিচে কেউ কখনো পানি ঢালছে, ওনার কথা হলো আমি কেলা গাছের নিচে পানি ঢালতে হবে।
এই ধরনের কাজ করানো শুরু করলাম। কাজটাকে করাচ্ছে,
কাজটা করাচ্ছে যে আমার আব্বুর যে বাড়িতে থাকে এখন, যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে আমার দিছে না, ওই বাড়ির মালিকের নাম হলো মেইন মালিকের নাম হলো মুসা, আর মুসার ভাই বড় হলো ইসা।
আচ্ছা,
ওনারা বাইরে থাকে, ওই বাড়িতে আসলে মানে কয় দুই চার মাস ছ মাস এরকম থাকে চলে যায়। এখন মেন ম্যানেজ তো আমার মুসা, ইসে এখন আমাকে দিয়ে মানে আমার কাজের অর্ডার দিয়ে দিয়েছে, মানে আমার কাজ দেখা দিয়েছে।
আচ্ছা,
তারপর নারকেল গাছ আছে কয়েকটা, এগুলো করে ফানি দেওয়া লাগবে, কই গরুরও খাবার দেবো না নারকেল গাছের গোড়ায় ফানি দেবো না, চাকরিও করবো না, শিখে শিখে গিয়ে পরে অনেক মানে আমার সোয়ার মারে সোয়ার, আমি সোয়ার মারো বড় কথা না। পরে ওই মুসা মামার কাছে গেছি, মামা ডাকতাম, যাইকে মামা এই অবস্থা এমএলএ, যে সকালবেলা ঘুম থেকে উঠি গরুর খাওয়া দিতে হবে, টিচারের খাওয়া দিতে হবে, সিমের গাছ হইতে নারকেল গাছে তাল গাছ হইতে পানি দেয়, এটা তো এরকম তো একজন মানুষ করতে পারে? এ নারকেল গাছের নিচে কেউ পানি দেয়, কেলা গাছের নিচে কেউ পানি দেয়? তো বলে যে কি বলছে, ওই ইসা আপনার ভাই ইসা, আমি ডাইরেক্ট এরকম বলছি কনা তোর মানে তোমার সাথে মাসকারি করছে, মাসকারি তো ডাইরেক্ট আমাকে সোয়ার তুলছে, সোয়ার মেরে দিবি তুই, মানে ওনার সাথে আমার সাথে অনেক গন্ডগোল হয়েছে। তখন একদিন আমাকে বলে যে একবারে মানে আসার মারি তোকে সিরিয়ালাম মানে মারিয়ালাম, আমি কই এরকম না, আমি আর ওখানে মানে ইয়ে করিনি, ওনার সাথে আর কথা বলিনি, ওনার সাথে আমার ঝগড়া হয়েছে কথা বলিনি, একবার বলি না, উনি যদি আমাকে সারাদিনও ডাকে আমি শুনি না এক কাজে, উনি বিচার দিব, উনি ছোট বাড়ির কাছে উনি ছোট আমার কি বলবে না, বলবে যে তোর ওই মামা এরকম দূর, ওই মামার কথা আমি শুনি না দৌড়ি না, ভালো কথা বললে আমি আছি, ভালো কথা না বললে নাই।
আচ্ছা,
তো ওখানে অনেকদিন থাকলাম, পরে নয় মাসের মতন থাকছি, একটা একদিন ওই মানে দা হারিয়ে গেছে, পরে উনি মনে হয় আমাকে মানে তখন আর মানে না রাখার ইচ্ছে যে মানে আমি আর উনি সাকমান হয়ে আমি আর কাজ না করি পারি, উনিটা আমার কথা হইলে আপনি যদি না কাজ না করেন আমাকে দিয়ে তুলে ডাইরেক্টলি বলবে, মানে একটা দা হারিয়ে গেছে, তো দা একটা কয় টাকা, দা একটা না 200 টাকা 300 টাকা, উনি আমি কই দা একটা কয় টাকা, উনি কে দা হারাই গেছে তুই দা আনি, আমি কাছে ভালো কথা দা হারাই গেছে আনি দেবো, দা একটা দা 10,000 টাকা না, দা একটা 200 টাকা 300 টাকা, আমি দা বানাই আনি দেবো সব শিখে। উনি বলছে ও তুই দাম দার দাম দিতে পারবি, তার দাম 10,000 টাকা, আমি কি 10 জনের যদি 10 জনের 20,000 যদি দায়ের দাম 10,000 দেবো। তো আমার বয়স লোক বললো তোমার ছেলে এরকম এরকম বলছে মুখে মুখে ব্যবহার, আমি কি দার দাম নাকি 10,000, দা হারাই গেছে ভালো কথা, দা একটা কিনে এনে দেবো না যাতে সহ্য না হয়, দার দাম কয় 10,000 টাকা দিতে পারবি, দার জরিফ না 20,000 টাকা দিতে পারবি, এগুলো কি কথা, দা চাকরি করুন বাদ, বাড়ি চলে গেলাম। আবার গেলাম গেলাম অনেকদিন মানে ঘুরলাম গেলাম, ওইখানে আপনি কেউ আছে গড়িয়ানে অনেকদিন থাকছি, পরে আর ভালো লাগানো দেখে বাড়ি যাওয়া চলে গেছে। তারপর 11-12 সালে চট্টগ্রাম আসলাম, ওখানে আমার তখন বড় ভাই গার্মেন্টস চাকরি করে, আমার বড় ভাই না হলো আকরাম। তো পরে আমি গেছি ওখানে 12 সালে, যাওয়ার পরে মানে অনেকদিন আমার তো পড়ালেখা নাই, ওই তো ক্লাস 3, নিজের নাম ফারি আর কিছু পারি না, তো কেউ যদি জিজ্ঞে আমি ঢুকছি, আমাকে গেট ইউনিভার্সিটিতে ঢুকাইছে, ফিরবুট ইউনিভার্সিটিতে ঢুকাইছে আমাকে ভাই, তো ও উনি তো অবশ্যই ঢুকে গেছে, তা আমাকে বলছে তুই হাজার হাজার দেখ মানে কেউ জিগে নাকি, দেখবি অনেক লোক দাঁড়িয়ে রয়েছে যে গেট সামনে অনেক লোক দাঁড়ায় থাকে, চাকরি লেগে অনেক জন দাঁড়িয়ে থাকে। তো আমি তো অনেক লজ্জা ভাই, আমি কাউকে কিছু বলি না, আমি এমনি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটিয়েছি, কেউ কিছু জিগ না, আমি কেউ কিছু বলি না। বাসায় এসে বাস থেকে ঘুমিয়ে দিয়েছি, কয়েকদিন থাকার পর 13 সাল এসে গেল। প্রায় 2-3 মাস হাঁটে হাঁটে খেলাম বাইরের বাসায়, আর ভাল লাগে না। তো এরপরে হঠাৎ করে মানে 3 দিন বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো কেন? পরে শুনতেছি রানা প্লাজার ভাঙ্গি ফেলছে না, এজন্য মানে একবার বন্ধ করে দিবি, মানুষের চাকরি একটি কেউ করবে না, চলে যাবে, এরকম কথা শুনছি। থাক এখানে, এখানে মানে চাকরি করা যাবে, করা থাকিনি, চলে আসছি বাড়িতে। আসে আবার কয়েকদিন ঘুরিয়ে আমার ওই ভাবিছে, আমার ওই ভাই যখন বিয়ে করছে, ভাবিকে বাড়ি থেকে নিয়ে আসলো, একটু বাড়ি মানে মানে ভালোভাবে ব্যবহার করতো না, মানে আচার ব্যবহার খারাপ করতে কারণে এখানে নিয়ে এসে, মানে বউর কথা হইলে আমার আম্মুর আচার ব্যবহার ভালো না, এই জন্য নিয়ে এসে। তো নেওয়ার পর আমিও আমাইও মানে কয়েকদিন পর আমি আসলাম।
আচ্ছা,
তো ওই আমাকে ওই আমাদের গরিব দেশের এক আন্টি ছিল, উনি চাকরি করতো, তো আমাকে একদিন মানে নিয়ে গেল যে আয়রন ম্যানে ঢুকাইতে পারিনি, দেখি ঢুকতে কিন্তু ইন্টার সার্টিফিকেট লাগে। তো পর আমি গেলাম ওখানে, তো জিজ্ঞাসা করলো যে আয়রন ম্যানের লোক লাগে, ক লোক তো লাগবে, ক ইন্টারভাইয়ার সার্টিফিকেট আছে? আমি কই আমি তো ক্লাস 4ও পড়িনি, কি ইন্টারভাইয়ের সম্মুখে আবার ওখানে প্রশ্ন করা হয়, না পারলে বার, পারলে ওকে।
আচ্ছা,
পরে ওই আন্টি কি করলো, বলে যে আমার ভাই নেই। ওইখানে আর হলো না, বলে যে লেখাপড়া যখন নাই তো এখানে হবে। উনি কি করলো মানে ওই শ্রমিকদেরকে ভাত খাওয়াই, যাকে বলে ক্যান্টিন, ক্যান্টিন ওখানে রান্না করে, ওইখানে ক্যান্টিন অনেক বড়, ওটা অনেক বড় ফ্যাক্টরি নাম করা ছোটখানে, ওখানে রান্না করে। এখন আমাকে কি করলো ওই আন্টি কি করলো ওই রান্না করে ওখানে নিয়ে গেল, ওখানে নিয়ে ওখানে ম্যানেজার আছে, ম্যানেজারে দিয়ে আসলো যে এটা আমার ভাই না, এটাকে মানে যে কাজ দেন উনি করবে। তো ওই ওখানে আমি ঢুকছি, প্রায় 3 মাস করেছি, বেতন 4,000 টাকা, ভালো লাগে না, কারণ আমি কখনো মানে সাত দোকানে কাজ করিনি বা হোটেলে কাজ করিনি, আমার একটু লজ্জা যাবে সেই কারণে, যে সাত দোকানে কাজ করবো একটা লোক বলবে ও বেটা চা দে, আমার উঠে যাবে মাথায় গরম, ও বেটা মানে টেবিল মুছি দে, কেন আমি টেবিল মুছি কেন, চা দিব কেন, এগুলো আমার পছন্দ না।
আচ্ছা,
তো পরে ওই ওখানে ঢুকলাম, মানে একদিন দেখছি যে একটা ক্যান্টিনের লোকের সাথে আর ওয়ার্কারের সাথে মানে মারামারি, উনি বলতেছে প্লেট দিয়ে দে, পদ তুই দিয়ে এলো, এরকম মানে মারামারি বাজে গেছে, ধর এখানে চাকরি করবো। পরে ওখানে থাকতে থাকতে আমি কি করলাম, ওই ফার্স্ট একটা ফ্যাক্টরি ছিল, সিকিউরিটি জিজ্ঞেস করেছি এখানে লোক নেই, বলো যে নেই, সোমবার দিন আসলে সারা রাতে আসলে হবে। সোমবার দিন ওই ক্যান্টিনে গেলাম, যাই ওখানে দেখা সাক্ষাৎ করি, আবার বাইরে গেলাম, বাইরে ওই গেটে যাই গেছি, লোক নিবে আজকে কহ নিবে, হেমনে ঢুকেছে, ঢুকানোর সাথে সাথে নাম কি, তো নাম দিছে আকরাম, আকরাম নাম দিছে এই কারণে ওই আমার কাগজ অতগুলো ছিল না, আমার কাগজ তখন বয়স ছিল মনে হয় 16 থেকে 17, তখন 18 নিচের লোক নেই, আমার ভাইয়ার এটা বেশি আছে, নাম দিলাম আকরাম। এখন আমার ব্যাগের ভিতরে আমার ভাইয়ার কাগজপত্র গুলো ছিল, এখন ওই আমার একটা বন্ধু ছিল, ওই ও কি করেছে মানে বাড়ি যেতেছে, বাড়ি যেতেছে আমার ইয়ার ভিতরে ব্যাগের ভিতরে মানে যত কিছু ছিল, নতুন প্যান্ট শার্ট ছবি কাগজপত্র সব ব্যাগের ভিতরে, ও ব্যাগ চাইছে আর আমি দিয়ে দিছি, আজকে যাবো কালকে চলে আসবে, ব্যাগ চাইছে আর আমি দিয়ে দিছি, টালা টালা চাবি সহ আমি কিছু নিই নাই ওখান থেকে, সব কাগজপত্র ওখানে। তো ওই ছেলে কি করেছে কাগজপত্র গুলো ব্যাগ লেগে গেল আর আইল, আমি এদিকে নতুন চাকরি নিয়েছি, নাম দিছি আকরাম, এখন 7 দিনের ভিতরে যদি কাগজপত্র জমা দিতে না পারি তাহলে আবার বের করে দিই। এখন আমার থেকে কাগজপত্র না, আমি কি করবো, বাড়ির পাশের এক খালতো ভাই আছে, 2 নম্বর গেছে যাকে বলে, তুই ফোন দিলাম যে তোর ইয়াকে মানে কাগজ গুলা দিয়ে আমার, তো ওনার থেকে যে কাগজ গুলো আনলাম, আনার পরে ওই ওনার নাম হয়েছিল জুয়েল খালতো ভাই, ওই জুয়েলের জায়গায় মানে সাদা কালি দিয়ে মুছাই আমি ওখানে আকরাম লিখছি, গ্রাম এলাকা ইউনিয়ন সবকিছু এক, বাড়ি ফাঁসাফাঁসি তো, শুধু মার নাম তো আমি এখানে বলিনি অফিসে, শুধু আমার নাম জিজ্ঞেস আমার নাম বলছি, তা আমি জুয়েল নাম মুছাই আকরাম লিখে দিয়েছি, এখানে আমার চাকরি হয়ে গেছে, ভালো ডিপার্টমেন্টে ফেকি নামার চাকরি হয়ে গেছে, ভালো চাকরি করি, এরকম করতে করতে একটা বন্ধু হয়ে। তো ওই ওদের বাসা হলো ফিরবুট, আমার বাসা হলো ফকেট গেট, তো এখানে থাকতেছি, বাসার পাশে দুইটা মেয়ে ছিল, একটা নাম জিনুক আর একটা নাম হলো শ্বেতা, তো আমাকে দুটা মেয়ে মানে বরাবর মতো মানে আকরাম বাবু ডাকতো, এখন আমার নাম আরিফ নেই, আর আমার নাম আকরাম হয়ে গেছে, এখন আমার ওই যে অফিসে ঢুকছি, এখন আরিফ নাম আর কেউ ছিল না, অফিসে আকরাম, বাসায় আকরাম, সব আকরাম, তো আকরাম বাবু ডাকতো অনেক ভালো জানতো, আমিও ভালো জানতাম, মানে খারাপ নজর কিছু না, ভালো, আমাকে যখন ভাইয়া বলে ডাকতো আমিও তখন ছোট বোনের মতন ডাকতাম, মানে ডিডি থেকে 8:30 থেকে 8:30 ডিডি ওই অফিস, তো পরে ওখানে 8:30 থেকে সকাল 8:30 থেকে আবার 1 সপ্তাহ নাইট 1 সপ্তাহ ডিডি, সকাল 8:30 থেকে 8:30 পর্যন্ত ডিডি, ডিডি থেকে আসি ওই জিনুকের বাসায় যাই একটু, মানে আমার রুম এই জিনুকের রুম, তো ওই ঢুকি মাস্কারি করি, মানে কথাবার্তা বলি, কিছু দেখাই, এরকম থাকতে মানে কয়েকদিন পরে আমি এখানে রুমে ঢুকি নাই, রুমের একটা মানে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে দেখতেছি বিজের একটা মেয়ে চোখের মেয়েদের মানে লাম্ব হয়ে শুয়ে আছে। মেয়েটা আর দেখিনি, একটু মোটা টাইপের, একটু কালো। তো আমি তখন ঢুকি নাই যে এতদিন তো ওদের সাথে মানে মাসকারি দিতাম, এখন নতুন মেয়েদের সাথে কিভাবে মাসকারি দিব। ঢুকি নাই, পরে আমি দরজা একটু ঠেলা দিয়েছি, বলছে আকরাম ভাই আর আসেন, এটা আমার তালতো বোন। তা আমি হাসি দিয়ে বললাম তোমার তাল দেবেন হইলে আমারও তাল দেবেন। তো ওরকম মানে কথা উঠে গেল যে আকরাম ভাই আমার তাল দেবেন, প্রেম করবেন নাকি? আমি কই তোমার তাল দেবেন হইলে আমার তাল দেবেন, তাহলে তো প্রেম করতে মানে কঠিন না, সহজ। তখন ওই চার দিন পাঁচ দিন ধরে মানে ওই মাসকারি উঠে চলতেছে, ওই দশ বারো দিন হয়ে গেল।
আচ্ছা,
তো আমার তখন একদিন যে আটটা বাজে বাড়িছি, কলোনিতে কেউ নেই, মেয়েটার দরজার সামনে খারাইছি, দুইটা মেয়ে দুইটা এক জায়গায় দাঁড়া রয়েছে, ওটার বিয়ে হয়েছে কিন্তু আমার বাসার সামনে, আমি বাসা থেকে বেরিয়ে দিছি। তো ওই বলে যে আকরাম ভাই দরজার সামনে দুইটা মেয়ে দাঁড়িয়েছে, আকরাম ভাই এখানে দুইটা মেয়ে আছে, আপনি একা, দুইটা মেয়ে তুমি কোনটা পছন্দ করি বলেন। তারপর আমি কি করলাম ওখানে আর মানে আমার তো আমি কেন আমার সময় কম, আমার আটটা বাজে গেছে, সারাটা ডিউটি দিয়ে লেট হয়ে গেলে আবার আমার ইয়ে হয়ে যাবে, আমাকে কিছু বলবে। তা আমি আর কিছু মানে বলে নেই, আমি যাইতে ওই কালে দিয়ে গেছি অতটুকু। তাও ওই দিন কিন্তু আবার বাসা বাসা শেষ করেছে নাকি আব্বাম হয়েছে ফার্স্ট বিল্ডিং এ বাসা নিয়েছে। তো পরে আমি ডিউটি বিকাল সাড়ে সাতটার দিকে ফোন দিয়েছে আমাকে ওই জিনুক, জিনুক বলে যে তোমাকে খুঁজতে চাকরাম ভাই তুমি কোথায়? আমি কে আমি তো অফিসে ক সুটি কে আমি সাড়ে আটটা ক ঠিক আছে আসে কথা আছে। আসার পরে ইয়ার পরে কইলো এরকম এরকম ব্যাপার নাকি আপনাকে খুঁজতেছে, কেন সেটা বলবে দেখি। পরে আমি বাসার সামনে গেলাম, একটাই কলোনি বিল্ডিং পাশাপাশি, নামলো ওখান থেকে, গেটের ভিতরে ঢুকে আমাকে বললো যে এরকম এরকম অনেকদিন তো মাস ক্যারি করে আসলো, তোমাকে আমার অনেক ভালো লাগে, হ্যাঁ আমি মেট্রিক পাস করে এখানে আসছি, এসি পাস দি, এসি পাস করে আমি এখানে আসছি, হ্যাঁ আমাকে এরকম বললো যে আমি কোন ছেলের সাথে আসবো যে মানে সম্পর্ক করি নাই, একটা ছেলের সাথে সম্পর্ক করতে চাই নাই, মানে ছেলেটা চাইছিল, আমার বাইরে মারছিল ছেলেটা মানে বাড়িতে, ছেলেটা আর মানে দোকানটা ছেড়ে ছিল আর মানে ডিস্টার্ব করে না, কিন্তু তোমার এখানে আইসে দেখি তোমার মনটা কেমন কেমন জানি, তুমি প্রতি মাসে করতে আমার মনটা মানে কিরকম হয়ে গেছে, মানে ও আমাকে নিজ থেকে বলতেছে। তো আমি কে না আমি তো তোমার সাথে এগুলো মাসকারি করি, দেখো জিনুকের সাথে মাসকারি করি, সাতার সাথে মাসকারি করি, তোমার সাথেও তাল দেবন হিসেবে মাসকারি করি, কোনা আকরাম ভাই প্লিজ আমি মানে সিরিয়াসলি বলতেছি, আমাকে বলতেছি সিরিয়াসলি বলতেছি। তো এরপরে জিনুকে ডাকি আনলো তাল দেবনকে, যে তাল দেবেন আমি সিরিয়াসলি বলতেছি মানে সত্যি সত্যি বলতেছি যে আকরাম ভাই আমাকে ভালো লাগে। আচ্ছা ভালো, তো ও থেকে আবার ফোন নাই, আমার থেকে ফোন আছে, রিজেন্সিতে চাকরি করে, ওখানে লিটার মানে যাকে বলে মানে লিটার একটু হিসাব নেয় আর কি, বডি গুলার হিসাব রাখে, এ হলো লিটার। তো আমার তো ফরাসি নাই, একদিন আমার ফোন থেকে এস এম এস করছে ইংলিশ, আমি বলি তুমি কি বলছো আমি কিছু বুঝি না, কেন আমি আমার ভালো লাগে কি মোটেও নাই, ক বাংলা, আমি বাংলা আমি সব পারি, বাংলা পারি কিন্তু ইংলিশ আমি কিছু পারি, ক বাংলা ফেলেছে ওনার থেকে, তো ওর থেকে তো ইয়ে নাই ফোন নাই, ওরা আমার ফোন থেকে মাঝে মাঝে শুরু করে একটা কল দেয়, দুদিন পরে দেয়, তিন দিন পরে দেয়, এরকম দশ দিন পরে দেয়, আবার এক মাস পরেও দেয়, ছ মাস পরেও দেয়, এরকম। তো পরে আমি কি করলাম এখানে মানে ভালো লাগে না, এখানে রান্না নিজের হাতে রান্না করে খাইতে, তো অফিসে একটা বন্ধু আছে, ওই বন্ধুটা আবার এক স্বাস্থ্য ভাই লাগে, আমি আমার আমার মোবাইলে ছবি তুলছিলাম যখন অফিসে নাইট করেছি, ওই বন্ধুরা আমার মোবাইল নিচে ছবিগুলো দেখছে, বলে যে এ মেয়ের ছবি তুই কই পাইছস? আমি এই মেয়ে তোকে বলছি একটা মেয়ের সাথে কতদিন দিয়ে একটা মেয়ের সাথে ফেম করি, এই সে মেয়ে করে তো আমার স্বাস্থ্য ভাই, আমি কি বলস কহ, তুই আমার একটা ছবি তুল, তুলে নিয়ে কালকে দেখাবি যে এই লোকটারা চিনু কিনা, তোকে কি বলে দেখিস। পরে আসলে আমি ছবি তুললাম, নিয়ে দেখাইছি যে এই ছেলেটাকে চিনো, কহ চিনা, এগের নাম কি? কো আনোয়ার। আগে তোমার কি লাগে? আমার স্বাস্থ্য ভাই। ঠিক আছে, তো কেন কো তো আমার সাথে চাকরি করে, ও আমার সাথে মানে ফারান আমার ফাদারে, ক প্লিজ আকরাম ভাই বলিয়েন না, বললে মানে আমার আম্মু বলে দিবে, আমার আম্মু আমার মারবে, আমার সাথে কথা বলি সম্পর্ক মানে অনেক ভয় পাইত। তো পরে আমি বলি না ঠিক আছে তুমি যেটা বলো সেটাই, আমি বলার দরকার কি আর তুমি গালাগালি শোনার দরকার কি? পরে আনোয়ারের কাছে বললাম যে অনেকদিন রান্না করে খেয়েছি নিজে আর ভালো লাগে না, কোথায় আমাদের বাসায় চলি আই, তোদের বাসায় কি আছে? আমার একটা ছোট বোন আছে আর ভাবি আছে, আমার আম্মু আছে, আমি আছি। তো আমার আম্মু কিন্তু চাকরি করে না, বাসায় থাকে রান্না বান্না করে, আমার ভাবি চাকরি করে আর আমি করি, বড় ভাই ওই অটো রিক্সা চলে। তো ভালো, ক টাকা দেওয়া লাগবে? ক সাতাশশো টাকা মাসে। তা আমি আর দেরি করিনি, আমি এক তারিখ এসে গেছি, এক তারিখ ওইখান থেকে বাসা ছেড়ে চলে গেছি আনোয়ারদের বাসে। তো এখান দিয়ে ঈদ এসে গেছে, তো ওই বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ছুটি কাটে বাড়ি থেকে আসলাম, ওইখান দিয়ে ওরাও আসলো, আবার ওদের বাড়ি এ ওই আমার আনোয়ারের আনোয়ারের মোবাইলে আমার কিছু ছবি নিয়ে গেছে, আনোয়ার তো বন্ধু না, ওদের বাড়ি থাকি, আমার কিছু ছবি ওর মোবাইলে করে নিয়ে গেছে ওদের বাড়িতে। তো ওর একটা মামাতো বোন ছিল, যার নাম হলো মোকাদ্দেস, সবাই দোলে বলে ডাকে। তো ওখানে সবাই সে মানে ছবিগুলা দেখতেছিল, ওই ছবিগুলা দেখে না ওই ছবির থেকে ওই মোকাদ্দেস আমাকে পছন্দ করছে। মোকাদ্দেসের বিয়ে হয়েছে, মোকাদ্দেসের একটা মেয়েও আছে, মোকাদ্দেসের জামাই সাগরে মাছ দিত, ওখানে মানে বোট সহ মারা গেছে, আমি অতটুকু শুনছি 14 সালে। তখন 15 সালে শিখেছি, 15 সালের ঘটনা, 15 সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু। মোকাদ্দেসা আর আমার মানে আমার ছবি দেখে মানে ওই এই আনোয়ার একটা বঞ্চিত নাম হয়েছে রিফা, রিফাকে বলতে ছেলেটা কালো হইলো অনেক মানে সুন্দর আছে, যে ওই ছেলেটার সাথে কয়েকটা তো আমাদের পাশে থাকে, রিফা বলতেছে। তো ওই মোকাদ্দেসা বলতেছে ছেলেটার সাথে প্রেম করতে হবে, কত বিয়ে কারণে তুই তো বিয়ে করেছিস কি তোর সাথে প্রেম করবে, করবে না কেন? তো ওই কয় মানে আমার নাম্বার চাইছে ওখানে, মনে হয় ও রিফা বলছে মনে হয় আমার মার মোবাইলে আছে। তো মোকাদ্দেসা যায় বলতেছে যে ফুফু এই ছেলেটার নাম্বার আছে, ক আছে আকরাম। তখন আমার কল দিল, দিয়ে আন্টি বলে আকরাম কেমন আছো বলো, আপনি কেমন আছেন বলো, তো তোমার সাথে একটা মেয়ে কথা বলতেছে, মেয়েটা কে? আমার বাইজি। তো দেন তো আপনি কেমন আছেন, ভালো আছেন, কি করছেন, ইডিত কেমন কাটাইছেন বলো, এরকম কথা বললো। এরপরে ওই মেয়ে মোকাদ্দেসা ওইখান থেকে আমার নাম্বারটা সেভ করে ফেলছে, মানে মুখাস্ত করে ফেলছে মোবাইল, ওর কিন্তু মোবাইল ছিল না। পরে আমিও এই দিয়ে ছুটি কাটায় বাড়ি থেকে আসলাম, মোকাদ্দেসা আসলো, মানে না না মোকাদ্দেসা চাকরি করতো না, ওদের সাথে মোকাদ্দেসা আসলো চাকরি করবে, আমার সাথে সম্পর্ক করবে, ওই নিয়ে তো আসছে, মেন নিয়ে তো হলো আমার সাথে সম্পর্ক করবে, আর দ্বিতীয় নিয়ে তো হলো জামাইতে নাই চাকরি করবে, মেয়েটা বাবার কাছে দিয়েছে অতটুকু। তো পরে এখানে আসলো, 2 মাস গেল কোরবান এসে গেল, কোরবান বাড়ি মানে আমাকে এর ভিতরে কিছু বলেনি, আমি কিছু দেখতে শুনতো চলতে ফিরতো খাইতো এক রুম, রুমটা অনেক বড় ছিল। তারপরে কোরবান এসে গেল আমার বাড়িতে চলে গেল, ওরও ফিরে আসলো আবার আমিও ফিরে আসলাম। ছুটি কাটা আসার এক সপ্তাহ পরে আমাকে বলতেছে শুক্রবারে, আমাকে বলতেছে যে তোমার সাথে একটা কথা আছে। আমি কি কথা? আমি কি তোমার সাথে আমার একটা কথা আছে, কি কথা? বাসার পাশে 4টা মেয়ে ছিল, একটা মেয়ের নাম আরিফা, আমার নামের নাম মিলেছে, আমার নাম আরিফ, মেয়েটার নাম আরিফা, আমি মেয়েটার সাথে সম্পর্ক করবো। ওই মোকাদ্দেসাকে বলতেছি যে তুমি ঠিক করে দিবে মেয়েটা, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, এরকম কথা বলছি। একদিন দুইদিন বলতে বলতে এরকম মনে হয় 20 দিন মতো চলে গেছে, ও কিন্তু বলে না, বলে যে আমার কাছে বলে যে বলছি, ও কিন্তু বলে না। তো ওই একদিন আমাকে ডাকি নিয়ে বলতেছে শুক্রবারে যে তুমি যে কথাগুলো বলতেছ এগুলো ভুল, এগুলো হবে না। কেন হবে না? কেন কন্যা তুমি বলছো? কো আমি বলছি। আমাকে মাগরিবের পরে সাঁদে নিয়ে ডাকে বলতেছে যে তুমি যে কথা বলতেছো ওগুলো হবে না, আসলে তোমাকে আমি পছন্দ করছি, তোমাকে আমি ভালোবাসি, হ্যাঁ কখন থেকে তোমাকে না দেখে তোমার ছবি দেখে তখন থেকে, আর একটা মেয়েকে কিভাবে আমি বলি যে আকরাম তোমাকে ভালোবাসে, আমি তো পুরো মানে অবাক হয়ে গেছি। কি বলো, তোমার বিয়ে হয়েছে, তোমার মেয়ে আছে, তোমার জামাই আছে? না আমার জামাই নেই। ভালো, জামাই নেই, মেয়ে তো আছে, বিয়ে তো হয়েছে। আমি কিন্তু ওই মোকাদ্দেস আগে আমার অনেক বড়, হ্যাঁ আমি আফা বলে ডাকি, 4-5 মাস হয়ে গেছে আফা বলে ডাকি, আফার দিন তুই ঘুরে ডাকি, আফা ডাকি সবসময়। তো আমাকে ওই মানে লাস্ট ডিসিশন দিতেছে মাগরিবের পরে, একটু অন্ধকার হইলো সাদে, কালকে যদি আমার অফিসের সামনে 7:30টায় কালকে 7:30টায় আমার অফিসের সামনে যদি না পাই তাহলে বাসায় আইসিয়া আমি মানে কি করবো সেটা আমি নিজেও জানি না, 2 বার বলছে কথাটা।
ওকে,
তখন বলেই চলে গেছে, মানে মুখটা কালো করে চলে গেছে। আমি সাদেও অনেকক্ষণ বসে থাকি, চিন্তা করলাম কি করা যায়, পরে আচ্ছা যাক সময়টা আসুক 7:30 বাজুক আমি যাই দেখি কি হয়। তো পরে গেলাম, সময়টা আসলো আমার আর ঘুম নেই, আমার আর ঘুম নেই, কি বলবো কি বলবে। পরে গেলাম অফিস সামনে, গেলাম ওর 7:30 বাড়িছে, আমিও গেলাম, আমাকে পাইয়ে একবারে মানে আমাকে পাইছে না জানি আসমানের তারা পাইছে।
আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি, আর ফাঁকে আপনাদেরকে বলছি যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। ফোন করার পরে আপনার সেল নম্বরটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আমরা আরিফের কাছে আবারও ফিরছি। আরিফ, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হল?
তারপর আমাকে পাইছে, না জানি আসমানের তারা পাইছে, অনেক খুশি, এতটা খুশি হয়েছি যে আমি মানে জীবনে বলতে পারবো না। যেমন মুখে হাসি, আমাকে এরকম হাত ধরে নিয়ে গেল। ওর জন্ম হয়েছে 90 সাল, আমার জন্ম হয়েছে 96। উনি আমার 6 বছর বড়, ওই মেয়ে মুকাদ্দাস। পরে আমাকে বলতেছে এরকম এরকম এরকম। পরে আমি চিন্তা করলাম, আমি নাইডে আসছি, রাত্রে ডিউটি করছি, সারা চিন্তা করলাম যে আমি যদি বিয়ে করে নে দেখি কি হয়। আমি যদি বিয়ে করে মা বাবার কাছে এরকম বলি, অবশ্যই মেনে নিতে পারে। একটা মেয়ে আছে, তাদের গেছি, মেয়েটা তো বড় হয়নি, ছোট, এটা আর কতটুকু খাবে? আমি যদি এটাকে বড় করে লালে ফেলে বিয়ে দিয়ে একটা কিছু করতে হয়, আল্লাহর কাছে আমি কিছু পাবো? আমার এটা মনে ছিল আমি আল্লাহর কাছে কিছু পাবো। তো পরে এই কথা আমি আমার আম্মুকে শুনেছি। আমার আম্মু বলছে, বিয়ে করবি তোরা, বৌরা বউ ফেলবি তোরা, তোদের ইচ্ছা বিয়ে করলে তোদের ইচ্ছা, আমার কিছু না, এরকম বলছে। আমি কে ঠিক আছে বল। পরে আমার ওই এক মামা থাকে বিদেশে, একদিন কল করছিল আমার খালার কাছে, নাম্বার চাইছে, আমি নাম্বার দিয়ে দিই। পরে কয়েকদিন থাকার পর কেমন ইয়া, মানে আমি প্রতিদিন ওই অফিসের সামনে আসতাম, মুকাদ্দাসার, এটা মুকাদ্দাসার অফিস, এটা আমার অফিস, পাশাপাশি গেট, 7:30 বাজে ওখানে আইতাম, ওরে 7:30 বাজে বাসায় নিয়ে দিই, আমার তো 8:30 বাসায় দিই, আবার আসতাম, এরকম করে চলতেছিল। মনে হয় এক মাস থাকার পরে ও বলে যে এরকম থাকবো, মানে এরকম থাকবো, ও বাসা নেবো, ও বাসা নিবে। ও আগে আরো আগে চাকরি করেছে, এখানে জামাই সহ ছিল, না আমি পারবো না, ও বাসা নিবে আমার সহ, মানে জামাইবো একসাথে থাকবে। আমি বলি না, এরকম মানুষে পিটবে মারবে খারাপ, এগুলো হবে না, শরম লাগে। আমি এরকম বলছি, বলে যে না, আমি যেখানে আছি সেখানে কোন ইয়া নেই, কেউ কিছু করতে পারবে। আচ্ছা ভালো, আমি নিই নেই, নিলে বলতে পরে আমি একটা ফোন কিনছিলাম, ফোনটা হারিয়ে গেছে ওই ওদের বাসায়, আনোয়ারদের বাসায়। তো পরে আনোয়ারকে বললাম, যে আনোয়ার মাকে বললাম, আনোয়ারকে বললাম আমার ফোনটা কে নিল। তো পরে ঝগড়া চাকরি করলে ওখান থেকে আনোয়ারদের বাসা থেকে বাইরে গেছে, তোদের বাড়িতে থাকবে না। পরে কালাম নামের আমার এক বন্ধু ছিল অফিসের, ওই আমাদের এক ডিপার্টমেন্টে কাজ করে ফেকিনে, ওই কালামের কাছে, কালামের বাসায় আমি গেলাম 28 তারিখ, ওখানে মানে 25 তারিখ মজা ছড়িয়ে গেছে, আমি 25 তারিখে বাইরে গেছি, ওই আর আসমি না। 25 তারিখ বাইরে টাকাও দেবো না, আসমি না, মানে মোবাইল 10,000 টাকা দিয়ে কিনছে, আমার অনেক কষ্ট লাগে। 25 দিন হয়েছে মতে, ঘুমাইছি বাসা থেকে মোবাইল নিয়ে গেছে, কে নিয়েছে ঘর লোকে জানে কে জানে, ঝগড়া করে বাইরে গেছি, তোদের বাসায় আসুন। কালামের বাসায় গেলাম, কালামের বাসায় দেখতেছি এখন মুকাদ্দাসা কান্না করতেছে, মুকাদ্দাসার কথা হইলো, আমি যেখানে গেছি ওকে নিয়ে যেতে হবে, আর না হয় একসাথে বাসালেই থাকতে হবে। আমি ফোন কিনে দিয়েছি ওকে, ওর টাকা দিয়ে ওকে নিয়েছি, আমার টাকা দিয়ে কিনি। তো আমি কই না, এরকম কি হবে নাকি? তো পরে আমি একদিন আসলাম, যেদিন গেছি তারপর দিন আবার আসলাম। আমি আসার পর ওই আনোয়ার রাম্মু, ওই মুকাদ্দাসা, তারপর মুকাদ্দাসার ফুফাতো বোন, তিনটা দিন আমাকে ধরে 1 ঘন্টা ধরে কানছে। আমি কেন চলে গেলাম? বেডিটা, ওই বেডিটা আমাকে অনেক ভালো জানছে, তারপর ওইখান দিয়ে ওই মুকাদ্দাসা আমার গার্লফ্রেন্ড, ওটা আমার শালি, মানে সবাই সবাই মোটামুটি জেনে গেছে। তারপরে কান্না টান্না করলো, আমি এগুলো হলো বুয়া কান্না, বুয়া কান্না, ওই কাকে বললাম মুকাদ্দাসাকে, বললো বুয়া কান্না, আমার 10,000 টাকার মোবাইল চলে গেছে, আমার চোখের পানি সহ্য করতে আমি ফেরি না, আর এমনি আজকে আমি চলে গেছি, কি দরদ, কালকে গেছি, আজকে আইসি, আর আমাদের কান্দে কি দরদ, আমাদের 10,000 টাকার মোবাইল গেছে, আমার দরদ দেয়। তা আমাকে আবার মানে জিজ্ঞেস করা হলো যে তুমি চলে আসো, চলে আসো, না আর যাবো না, আমার মোবাইল দিতে হবে। ওদের কথা বললাম মোবাইল দিব না, দূর আমি আসবো। কালামকে বলতেছি যে কালাম, মানে ওই দিন 18 তারিখ ছিল, যে মানে একটা ডাবল রুম নিল, কালামের একটা ফুফু ফুফু আছে আলাদা রুমে থাকে, আর আমি, কালাম, আমি, একটা বাহার নামের ছেলে ছিল, আর একটা সাবুদ্দিন নামের ছেলে ছিল, আর একটা মুরব্বী টাইপ ছিল, ওকে কাকু বলে ডাকতাম মিলন। তো ওই একদিন সবাইকে বলতেছি যে আমি আমার গার্লফ্রেন্ড কে এখানে মানে আমরা বন্যের লগে 1 মাস রাখতেছে, সবাই মিলে বলে 1 মাস শুধু, তারপর আমি আলাদা ব্যবস্থা করবো। কথা ঠিক আছে বলো। তো এরকম বলছি, মানে মুকাদ্দাসাকে বললাম ঠিক আছে, আমাদের বাসায় একটা খালি বাসা আছে, ওখানে একটা ফুফু আছে, ওই বাসায় সাথে থাকবা তুমি 1 মাস, তারপরে অন্য অন্য চিন্তাধারা পর হবে।
এই 1 মাস আপনাদের চিন্তা কি ছিল?
আমি ওকে ওই বাসে রাখবো 1 মাস।
চিন্তা কি এই সময়টাতে কেন রাখবেন?
মানে ও অনেক জিজ্ঞেস করতেছে আমাকে, ওখানে ওরে ওখান থেকে নিয়ে আসার জন্য।
আচ্ছা,
ও আমার সাথে থাকবে, ন বাসা নিয়ে একসাথে থাকবে।
ওকে,
তো আমি তোমার ভাই আছে, তোমার ভাইয়ের সাথে থাকো। ওর কথা হলে না, আমার বাড়ির কাছে থাকবো বলছি, থাকার আগে বলে 4,000 টাকা দি।
ওকে,
ওর আফন ভাই থাকার আগে বলছে 4,000 টাকা দি।
আচ্ছা,
আমি তোমার আফন ভাই 4,000 টাকা দিয়েছি, আমি তোমার কিচ্ছু না, তুমি আমার টাকা না দিয়ে কিভাবে থাকবে? কেনা তুমি চাইবে না আমি জানি। তো ভালো, আমি ওকে বললাম যে আমাদের ওই ফুফু আছে একটা, ওখানে ফুফু একা থাকে, তুমি ফুফুর সাথে থাকবে 1 মাস, তারপর অন্য চিন্তাধারা পরে অন্য কোথাও বাসা ঠিক করে দিবে। তো নিয়ে এসলাম ওকে, ওকে যে একবার বলছি, আর ও তো খুশি, ও অনেক খুশি। ঠিক আছে, 26 তারিখ ছিল, 26 তারিখে চলে আসছি। তো পরে আমি খাওয়ার টাকাটা দিয়ে দিয়েছি, আমার টাকা ও টাকা একসাথে আমি দিয়ে দিয়েছি, আমি বেতন পাই 11,000-12,000, বাড়ি টাকা দিই 2,000-3,000, এর বেশি দিন কয়ে আমার বেতন 9,000-10,000 এরকম বলি, কিন্তু আমি 11,000-12,000 বেতন পাই। তো ওই কালামকে বলি, কালাম কেউ যাতে কিছু না জানে, হ্যাঁ আমি জাস্ট 1 মাসের জন্য জানছি, মান সম্মান সবাই আছে, হ্যাঁ ভালো মন্দ সবাই রাখ, আমি এক সপ্তাহ ডে করি, এক সপ্তাহ নেট করি, এখানে যদি খারাপ কিছু করে তোরা দেয়, আমি কিছু জানি না, হ্যাঁ এরকম বলছি, কিন্তু কেউ খারাপ কিছু বলবি না, কেউ খারাপ কিছু দেখবি না, কিন্তু এক মাসের জন্য আনছি কি জন্য, কালাম কি কালাম আমার সাথে চাকরি করে, ওরা অনেক কিছু বুঝে বলছে, তো ওই সাবুদ্দিন যে ছেলেটা ওটা অন্য একটা ইয়া টাইপের, মানে খারাপ দিকে, এমনি ভালো কথা বলে হ্যাঁ, কিন্তু ওই লোকটা চলে গেলে ওই জায়গায় খারাপ কথা বলে, এরকম টাইপের ছিল। তো এখানে আমার আন্টি একদিন ফোন দিল যে তোর জন্য একটা মেয়ে দেখছি তানিয়া, মেয়েটা দেখতে, আমি একদিন তানিয়াকে দেখতে গেলাম, এদিকে তানিয়াকে দেখতে গেছি, এদিকে ওই ছেলেটা বলেছি যে ও গার্লফ্রেন্ড একটা নিয়ে আজকে ঘুরতে গেছে, আসি আর কালকে আমার কথা বলেন, এরকম এক সপ্তাহ মানে আমার সাথে ঝগড়া, আমি তো একটা মেয়ে দেখতে গেছি, আমি তো আর বিয়ে করতে যাইনি, তো পরে আমি ওখান থেকে আসলাম, বাপসাপ আমি অন্যরকম দেখতেছি, আমার সাথে কথা বল না, প্রতিদিন ঝগড়া, প্রতি টাইমে ঝগড়া, ফোন করলে ঝগড়া, ফোন করলে এখন ওয়েটিং ফেল, ওই ছেলে ওই সাবুদ্দিন ছেলেটার সাথে কথা বলো ফোন, আমি ফোনে একদিন নাম্বার পাইছি, ফোন টোন ভেঙে ফেলাইছি, তারপর আমার একটা সন্দেহ হলো কাকুর একটা বাতি যাইতেছে, বাতি যায়, তো আমি বলছি কাকু আপনি মানে এতগুলো ছেলে একটা রুমে, দুটা মেয়ে, ওটা আপনাদের আত্মীয় লাগে, এটা তো আর আত্মীয় না, তাহলে এতগুলো ছেলের ভিতরে এই মেয়েটা কিভাবে থাকবে, মেয়েটার মাঝে মাঝে উন্না থাকে না, ঘুমাইতেছে, ঘুমাইলে মানুষের উন্না থাকে না, জানান তো, একটা ছেলে ভাত খেতে আসবে, কাকু ভালো, কাকু বললো যে ওই দিন রাতে যদি দুজনকে রশিদ দিয়ে বাঁধে ফিরে দাম তুই মজা বুঝতো, আমার দিকে তাকে বলো অন্যদিকে তাকে বুঝছি, আমি তখন কথাটা মাথায় নি, কিছুক্ষণ পরে মাথায় এসেছি কাকু কাকে কাকে ধরে দিবেন দিয়ে ফিরতে গেছি, রশিদি বান্ধে দুজন, আমার মাথায় ঢুকলো যে ওই সাবুদ্দিনের সাথে নিশ্চয় কিছু হয়েছে, আমি খুঁজতেছি খুঁজতেছি, কেউ আমার কিছু বলে না, ওই সাবুদ্দিন আর বাহা দুজনে স্বাস্থ্যভাবে মন্তব্য, দুজনে ফিড়ে ফিড়ে লাগছে, যখন ফিড়ে ফিড়ে করে বাহার চলে গেছে, সাবুদ্দিন চলে গেছে, বাহার আমার বলতেছে আকরাম ভাই তোমাকে একটা কথা বলবো, যে কথাটা বললে তুমি ভাই ঠিক থাকতে পারবে না, বল, সেদিন রাতে সাবুদ্দিন মোকাদ্দেস আল্লাহ ঘুমাইছে, কাকু দেখছি, কাকু দেখছি, ভাই বিশেষ করে মাথা একশো একশো গরম, আমি দৌড়ে বাসায় গেলাম, ওকে কিন্তু ওই বাসা থেকে বাসা শেষ করেছি, ওকে ডাকিলাম, ডাকি এনে কই এখানে যে মিথ্যা কথা একটা বলবে তা আমি জিব্বা ছিঁড়ে এলাম, আমি কে কার সাথে রাতকে কতক্ষণ ছিলে, আমার কাছে এই কথাগুলো আসে না কেন, কয় রকম এরকম ব্যাপার, তো মানে আমাকে খারাপ বলবে, আমাকে এই বলবে সে বলবে, আমি আর মাথা কিছু নিন, আমি এরপর ভালো বলি সারে দিয়েছি, ছেলেটা সিন্ডি ভাঙ্গি বলেছি, মাপটা চাইছে আমার কাছে, আমি ক্ষমা করেছি যা ভালো, আমি বাসায় ছেড়ে দিয়ে চলে গেলাম, এরপরে আমাকে বললো যে আমাকে যাতে এতই ভালো জানো তো রুম নাও, কালকের মধ্যে যদি রুম নাও তাহলে আমি অন্য কিছু চিন্তাধারা করবো, তাছাড়া ভালো বন্ধু একটা ছিল, বন্ধুরা বললাম যে ইসমাইল একটা রুম চা তোর বাবের নিয়ে দিয়েছি, তো এমনি ইসমাইল ইসমাইলের ফাঁসের রুম দেখলো, বলে যে আমার বন্ধু বিয়ে করছে, মেয়ে একটা আছে, ভালো
বিয়ে ছাড়াই ভাবি,
হ্যাঁ বিয়ে ছাড়া ভাবি, ওই আমি আমাকে বলছে যে এরকম করি মেয়েটা এরকম করি, আর ইসমাইল কিন্তু জানে, ইসমাইলের সাথে অনেক দেখা হয়েছে, আরো যখন ঘুরতে গেছিলাম এখন দেখো, তো ওর রুম দেখে ফেলাইছে, তা আমাকে বলছে যে এখানে রুম নিতে হলে তোমার জন্মদিন কার্ড আর ছবি দেওয়া লাগবে, ভালো তার বিয়ের কাঠিনাতে দেওয়া লাগবে কনা, তো ভালো ছবি দিলাম, জন্মদিন কার্ড দিলাম, ওখানে বাসা নিলাম, এখন থাকা শুরু করছি, দুইজনে থাকা শুরু করেছি, প্রায় এক মাস থাকছি এখানে থাকতে থাকতে, আমার কিন্তু মাঝে মাঝে যখন আমি একা থাকি তখন মাথায় আমার কাজ করে যে আমি কি করতেছি, যে কাজটা করতেছি সেটা ভালো না, আমার নানা একজন ইয়ে ভালো মানুষ, আমার দাদা একজন ভালো মানুষ, আমার বাবা একজন ভালো, আমি কি করে এই কাজটা করতে পারি, মাথায় খেলতেছে না, এটা আমার হচ্ছে না, না এটা আমার অনেক বড় অপরাধ আছে, ওই আমি রুমটা ছাড়ে দিই, রুমটা ছাড়ে দিই,
মানে ওই সময়টাতে আপনি মেয়েটার সঙ্গে একটা অনৈতিক সম্পর্কে ছিলেন,
হ্যাঁ অনৈতিক মানে খারাপ সম্পর্কে ছিলাম, আমি রুমটা ছেড়ে দিই, মেয়েটাকে আলাদা এক জায়গায় দিয়ে দিছি, আমি আলাদা এক জায়গায় বেতলা চলে গেছি, কি একদিন কয়েকদিন পরে মেয়েটার কি জানি সমস্যা ছিল, আবার কব না বাসা নিতে হবে, এক মাস বাইরে থাকছি, এক মাস রুমে থাকছি, এক মাস বাইরে থাকছি, এই আবার এক মাস সামনে এক তারিখ আবার রুম নিতে হয়েছে, আমার জোর করে ওই বাসায় ওই বিল্ডিং এ ওই কলোনিতে রুম নিতে হয়েছে,
জোর করে মানে কি,
মানে আমার বলছে যে রুম নিতে হবে, কেন আমারে আমি যে এলাকায় থাকি কয় এলাকায় আমাকে মানে একটা লোক আমাকে হুমকি দিয়েছে যে আমাকে মানে কয়েকজন লোক আমাকে নিয়ে যাবে দর্শন করার জন্য, আমি কি এটার কারণ, কারণ ওই বাড়িতে আমার একটা ছোট বোন চাকরি করেছিল কয়েকদিন, ওই বোনটার টাকা দিচ্ছে না, আমি ওইখানে যাই কিছু খারাপ খারাপ কথা বলছি মানে গালিগালাজ করছি,
এটাতে রুম নিলে সুবিধা কি,
ওই এলাকা ছেড়ে ও আমার কাছে চলে আসবে,
ওকে
ওই এলাকাতে ও সব আছে, ওর ফুফু ভাই সব ওই এলাকায় আছে,
তারপর কি হলো,
তারপর ও আবার আমার কাছে চলে আসলো, বাসায় থাকতেছে এক মাস দুই মাস তিন মাস, এখানে আমার মামা ভিসা দিল, আমি পাসপোর্ট করলাম, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত, ওরা জিজ্ঞেস করছি সবকিছু, আমি বাইরে যাবো তোমার মানে মত কি,
মেয়েটাকে কি আপনি ভালোবাসতেন,
আমি কিন্তু ভালোবাসতাম, আমি তো চাইছি আমি ডাইরেক্ট ওকে আমি জীবনের লাইফ করে নিই,
ওকে ঠিক আছে বলেন,
ও আমি যখন ছিলাম মনে হয় ওটা চাইছি, কিন্তু পরে কি হয়েছে সেটা আর আমি জানি না,
পরে
আমার মা ভিসা দিল, পাসপোর্ট টাসপোর্ট কমপ্লিট আমার সবকিছু হয়ে গেছে, মেডিকেল টেডিকেল এসে আমার টিকিট হয়ে গেছে, ডিসেম্বর মাসের ১৬ সালের ডিসেম্বরের ১৮ তারিখ আমার ফ্লাইট, ও থেকে আমার সবকিছু বুঝে আমি বাইরে যাবো, তোমার কি সিদ্ধান্ত, ভালো বাইরে যাও, আমি তোমার সিদ্ধান্ত কি, চলে যাবে না বিয়ে করবে না কি করবে, তোমার জন্য সারাদিন অপেক্ষা করতে রাজি, বলো এরপর ওকে এক জায়গায় বেচালে দিয়ে ভালো বুঝাইটা দিয়ে দিয়ে গেলাম ভালো করে। যাইতে আবার একদিন আমার বলতেছে যে আমার টাকা লাগবে, এরকম এরকম টাকা দাও। তা আমি আবার বাড়ি থেকে যেদিন বিদায় নিয়ে আসতেছি, 18 তারিখ আমার ফ্লাইট, আমি 16 তারিখ বাইরেছি বাড়ি থেকে, 16 তারিখ বাইরেছি আমি। অনেক আমার ফুফু খালা মামা নানি দাদা অনেক গেছে, আমাকে অনেক টাকা দিয়েছে, আমি একটা টাকা রাখিনি। আমার ফকর বডি গেছে সবগুলো টাকা ফকর থেকে বাইরে আমার মুট করে আমার আমার দিছি গনে ডেনি। আমার দিয়ে বলছে আম্মু ওই টাকাগুলো রাখেন, একথা বলে সালাম করে সবাই থেকে বিদায় নিয়ে আমি গাড়ি দৌড়ি চলে এসেছি। আমার মামা আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে। এরপর 18 তারিখ আমার ফ্লাইট, আমি নিউ মার্কেট, চট্টগ্রাম নিউ মার্কেট, ওখানে বোর্ডিং উঠছি। তারপর ও আমার ফোন দিছে, আমার কিছু ব্যাংকে টাকা ছিল, আমার অফিস থেকে রিজিন দিছি আর 24,000 টাকা আমার ব্যাংকে জমা হয়েছিল। তো ওই বুথ ব্যাংকগুলো নিউ মার্কেট ছিল না, ওগুলো ছিল ফ্রি বুট। আমি ফ্রি বুট আসতে আসে আইসি আর কল দিছি যে আমি ফ্রি বুট আইসি, 24,000 টাকা উঠেছি, ঠিক আছে আমার সাথে দেখা করেছি। ওর সাথে দেখা করে ঠিক আছে ভালো খোদাহাফেজ থাকিও, আজকে রাতে 7টায় আমার ফ্লাইট, সকাল 10টা 7টায় আমার এয়ারপোর্ট ঢুকতে হবে। তো 7টায় আমি মামার সহ সবাই সহ এয়ারপোর্ট ঢুকলাম। ও বলছে যাইবে, আমি কই না 7টায় বলে তোমার যাওয়া লাগবে না, এরকম বল দিয়ে গেলাম। ভালো, আমার ফোন আমি নিয়ে গেলাম, আমি ফোন রাখি যাইনি, ফোন নিয়ে গেলাম সিম টিম সব। পরে আমাকে এয়ারপোর্ট দিয়ে চলে আসলো, পরে আমি চলে গেলাম বাড়িতে, বাইরে চলে গেলাম। আমার মামা এসে নিয়ে গেল, ওখানে পাসপোর্ট টাসপোর্ট সবকিছু কমপ্লিট করি, মানে লাইসেন্স যাকে আরবিতে বলে ফাতাকা সবকিছু করা হয়েছে। ফাতাকার দাম হলো আপনার লাইসেন্স আর কি, 81,000 টাকা দিয়ে করতে হয় ওখানে গেলে, বাংলার 81,000, আর ওখানে 300 রিয়াল মানে 300 টাকা ওখানে বাংলার 60,000। তো পরে আমি সবকিছু ঠিক 2 বছর মেয়াদ, ওই ফাতাকার মেয়াদ 2 বছর, 2 বছর পরে আবার 81,000 টাকা দিয়ে করতে হবে। তো থাকতেছি পরে 2-3 দিন পরে ফোন দিয়েছি যে আমি আসছি, ভালো আছি, তুমি কেমন, মানে ওগুলো জিজ্ঞেস হওয়া ভালো খুশি। তো ওই টাকা কম ছিল, মানে টাকা পয়সা তো চিনি না, ওমানের ওমান গেছে, ওমানের টাকা চিনি না, তখন টাকা পয়সা নাই কে দিবে। মামা একটা নিছে, উনি তো মানে দোকানে দোকানে নাস্তা খাবা উনি টাকা দেয়, চা খাওয়ালে উনি টাকা দেয়, তা আমার আর দেওয়া লাগে না। তারপর আমি কি করলাম, 1 মাস হয়ে গেল, 2 মাস উনি কান্না, ও কান্না করতেছে, ও কান্না করতেছে, চলে আসার জন্য কান্না করতেছে, কান্না করতেছে। পরে আমি ওখান থেকে গেলাম, আমরা দুইজন গেলাম একসাথে, দুইজনে অনেক ওখানে কষ্ট দেখিয়া কত দুজন ফলাই যাবো এখান থেকে, ফলাই যাবো অন্য এক জায়গায়। আমার খালতা ভাই আছে দুইটা, মামা আছে একটা, আর ওরও মামা টামা আছে, চলে যাবো ওখান থেকে দুজনে একসাথে বাইরে এসে জামুগা। তারপর এক বাসায় এসে মানে হঠাৎ করে মানে ইয়ে দিয়ে ফেলছে, যাকে বলে যে হরতাল, যে মানে যে লোকগুলা বিশ্বাস সারা চুরি করে করে কাজ করতেছে ওই লোকগুলো ধরে ধরে বাংলাদেশ ফাড়াই দিচ্ছে। আমরা তো তখন চুরি করে ওখান থেকে ফলাইছি, এখন তো আমাদেরকে দলে ফাটাই দিবে। তো এক বাসায় 7 দিন আসিলাম ওখান থেকে থাকিয়া। পরে কি হলাম, ওই আদ্রুপ, ওই আমার যে লোকটা ছিল আদ্রুপ তার নাম, এখন উনি কি করছে, রাতে দুপুর 2টা বাজে খাই শুয়েছি আমি, ওই ও তো আমার সাথে ফোন করলে কান্নাকাটি কান্নাকাটি, চলে আসো চলে আসো, ভালো লাগে না। আমি আমি তো 50,000 টাকা দেয় না, 50,000 টাকা দেয় না, তুমি 20,000 টাকা দিও, আমি 30,000 টাকা, 50,000 টাকা শোধ। আমিও পাগল মতন কি হলাম, আদ্রুপ ভাই 2টা বাজে ভাত খাই ঘুমাইলো, আমি 2টা বাজে ভাত খাই রাস্তায় বেরিয়েলাম, রাস্তায় বেরিলাম, রাস্তায় পুলিশ আমার ধরলো, রাস্তায় যাইতে পারো না, পাতাকা দিকে পাতাকা দেখা দিলে সারি দিয়ে, পাতাকা না দেখলে থানায় নিয়ে যাও, থানায় নিয়ে গেছে। নিয়ে বলে তোর আরবাফের নাম কি বল, তাই আমি বললাম আরবাফের নাম জানি না। আবার বলছি কি নাম, কয়েক একবার নাম জানি, আরবাফের নাম আহমদ আলী, যে তোর মালিকের নাম আহমদ আলী। তো নাম দিচ্ছে, নাম্বার বার করে ফোন দিছে, ফোন দিয়ে এখানে মানে ওরা আসতে বলছে, আইসে গেছে 20 মিনিট ভিতরে আসে গেছে, আইসা আমার নিয়ে গেল, একটা বাঙালি গেছে যাওয়ার সমস্যা কি কো, আমি এরকম এরকম আমাকে আসতে যে আনছি মাদির করার টাকা পয়সা এরকম কথা এরকম নিতে এসে। তো আমাকে বলছে যে আচ্ছা তোর 3 দিন সময় দিছি, ও মান্য বলছে যে তোর 3 দিন সময় দিছি, 3 দিন ভাবে দেখ কি যাইলে ভালো হবে না থাকলে ভালো হবে। আমি তুই আর 3 দিন, তুই আর 1 ঘন্টারও সময় দিস না, ডাইরেক্ট 1 ঘন্টারও সময় দিস না, 1 ঘন্টার ভিতরে তুই আর টিকিট দিলে ভালো হবে। আমার থেকে ওই সময় আমি ওই দিন বেতন পাইছি 100 টাকা, তা মানে যখন ফলাইবার আগের দিন টাকা ফাইতে ফলাইছি, 115 রিয়াল ফাইছিলাম, 15 রিয়াল খরচ করেছি, 100 রিয়াল আছে। তুই পরে আচ্ছা ঠিক আছে তুই যাতে চলে যাবি, তোর মাদির করে যে নিচে সে তো তোর মামু লাগে, হ্যাঁ আসুক, আসলে তুই যত টাকা দিছস 2 লাখ, আমি বলছি 2,500 টাকা, তুই কয়েছে 1,200 রিয়াল, ঠিক আছে 1,200 রিয়াল তোরা আমি নিয়ে দেবো, তুই 3 দিন 2-3 দিন থাক, তুই যত চলে যাবি বাংলাদেশে, তুই 2-3 দিন থাক, তোরা আমি 1,200 রিয়াল ওর কাছে, মানে তুই যত টাকা দিয়ে আইসস তত টাকা তোর দিয়ে আমি ফাটাই দেবো। একথা বলতেছে আমার আরবি, আরবি বলতেছে, ওই বাঙালি বলছে ইয়ে আমার বুঝে বলছে। আমি কইছি না আমি ওগুলো লাগবে না, আমি যাবো, আমার তো এদিকে ওদিকে আমার মাথা ঘুরে গেছে। পরে কথা টিয়া দেয়, পরে আমি টাকা দিছি 100 টাকা দিয়েছে, পরে আমার 35,000 টাকা দিয়েছে, 65,000 টাকা দিয়ে আমার টিকিট দিছে, টিকিট দিছে, ওমান না যাই আমাকে এয়ারপোর্ট তুলে দিয়েছে, বিমানে তুলেছে, বিমানে 6টা বাজে বিমানে তুলেছে, ওমান থেকে ডুবাই 7:30 বাজে আসি, 7:30 বাজে ডুবাই থেকে ডাইরেক্ট বাংলাদেশ চট্টগ্রাম এয়ারপোর্ট 10:30 আইসা, ফিরে বোর্ড আইসা 11:00 বাজে ওর ফোন দিলাম, আসারা কিন্তু ওর বলেছে হ্যাঁ আমি আইতেছি, ঠিক আছে বিমানে উঠছি, যখন তখন উড়ি ফোন দিয়েছি, আমি উঠতেছি মার্কেট টাইম 6টা বাজে আমি বিমানে উঠছি, তখন আসলাম, যখন আমি এখানে আসে 10টা বাজে ফোন দিয়েছি, তখন কয়েকটা লোক আমাকে মানে দেখলো, দেখে ফোন দিল যে মুকাদ্দাসা এরকম এরকম, মানে ওই যে সাবুদ্দিন, ওই সাবুদ্দিনের সাথে থাকতেছে একসাথে একসাথে, মানে আমি আমার সাথে যেরকম ছিল জামাইবে একসাথে, এখন আমি চলে যাওয়ার পর ওই সাবুদ্দিন সহ ওই মেয়ে দুইটাই মানে জামাইবে সহ এক পাশেই একসাথে থাকে জামাইবে। আমাকে একজন বললো, আমি বিশ্বাস করি না, আমি নিজের চোখে যাই, একজন আমাকে বাসায় নিয়ে গেল, এটা বাসায় কাবার সফর দেখাই। আমি সেদিন আমাকে নিয়ে থাকছে 6 মাস 8 মাস, ও ফুফুদের বাসায় 6 মাস, নিজের বাসায় প্রায় 6 মাস, 1 বছর মতো হয়ে গেছে, 1 বছর আমাকে নিয়ে থাকলো আমার সাথে, 1 বছর এখন আল্ট্রা সেরের সাথে থাকে, তাহলে কিভাবে হইতে পারে? পরে আমি গেলাম, যে আমি অনেক ইয়ে করতেছি যে এখন আমার সাথে আর কথা বলে না, আমি যখন আইসি দেখা করছি একটু কথাবার্তা বলছে, তারপর দিন থেকে আর কথাবার্তা বলে না, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি কি করলাম, আমি সবকিছু সবকিছু টাকা পয়সা সবকিছু শেষ করে আমি ওর কাছে আসলাম, আর এখনো আমাকে চিনে না, বাসায় গেলে গালাগালি করে, ফুফুর বাসায় গেলে গালাগালি করে, আসতে না মানা করে দেয়, ফোন বিজি করে দিয়েছে, ওই ছেলেটার সাথে কথা বলে, ছেলেকে বলছি তুই যদি কথা বলছ তোকে মারেই ফেলাম ডাই, ছেলে আমাকে ভয় পেয়া, ছেলে কথা বলে না, আমি জেলে আমার কাছে মাপ টাপসা ভাই আমি কথা বলি না। একদিন কি করেছি, যাতে কথাবার্তা শুনে ছেলেটা ধরে নিয়েছি, কয়েকটা ছেলে মিলি ফিরপুর থেকে ধরে নিয়েছি, ধরে নিয়ে বন্ধের টিলে ওখানে নিয়ে গলদি বৃত্তি করেছি, এক মার দিয়েছি, মার দিয়ে টাকা পয়সা মোবাইল নিয়ে ফেলাইছি, কই আর যদি কথা বলছ তোর মাথায় রাখতে নাই আলাদা করে ফেলাম, তুই আমার চিনিস থাকবে, এরকম করে বন্ধু বান্ধব সবার ছেড়ে দিয়েছি, টাকা মোবাইল এখন ওই বন্ধু বান্ধব যারা ছিল ওরাই নিয়ে গেছে, আমি নিয়ে নিয়ে গেলো ওরা নিয়ে গেছে, ছেড়ে দিয়েছি, ভালো গেছে ভালো যাবে। এরপরে মেয়ে আমার কাছে কি রে ডাকাতির নাম দিয়েছে, আগে ডাকাতির নাম দিয়েছি, এখনো ডাকাতি কিছু দেখাস না, যখন মাথা ফালাই দিব তোই দেখবি, তো এরকম শুরু হয়েছে। মেয়ের ভাই কিন্তু আমাকে ভালো জানে, যাই চা খাওয়া সিগারেট খাওয়া ভালো, কিন্তু মেয়ে ওই 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 দিয়ে ঘুরে গেছে, ছেলের দিয়ে ঘুরে গেছে, এখন আর আমার চিনে না, আমাকে আসার জন্য বলতেছে আমার টাকা দিবি, এখন আমাকে চিনে না, ডাইরেক্ট আমাকে চিনে না, তুই কি আর তোরা চিনিয়ে না। একদিন শুরু হলো 5:30 রোজা রমজানে, তখন আমি অফিস সামনে গেলাম, কত মানুষ বাড়িছে, হাজার হাজার মানুষ রাস্তায়, আমি যাই দিছি, যে মানুষ রাস্তার মানে এই অফিসের সামনে থেকে আমাকে ছাড়া যাইতো না, জোতালে দাঁড়া গেছে, স্যান্ডেল দিয়ে ফিরে দম বেয়া দাবা, মানে মানুষের সামনে আমাকে অপমান, তোকে চিনি না, মানুষ আমাকে ধরছে মারা ধরছে ভাই, এই ব্যাপার পরে অনেক জন বুঝে ছাড়িয়ে দিছি, মানুষ কত মানুষের সামনে জোতালে আমাকে দাঁড়াইছে, আমার জোতা দিয়ে ফিরবে। পরে আমি কিছু নিয়ে রাগের মাথা বাড়ি চলে গেছি, বাড়ি যাই ওই ফোন খুলছি, কল দিছি, আমি জানি এসে কল দিবি, আমি দিছি গাল, এই গালটা রেকর্ড করছে, গালটা রেকর্ড করে বাড়ি শুনেছি, ভাই তো আমার ভালো জানো না, গালটা বাড়ি শুনাই, এখন ভাই আমার খারাপ ধরে, ওই তুই আমার মরামারে গাল দিছিস, আগে তোর মরামারে আমি গাল দিছি, তোর বোন ওমান থেকে আসার আগে আমার নিয়ে এসে তোর মরামার কসম খাইছে, কার মরামার কসম, তুমি আমার সারা জীবন হয়ে থাকবে, আমি তোমার থাকবো সারা জীবন হয়ে, তুমি আমার মরামার কসম, তোর বোনের মরামার কসম দিয়ে আমাকে নিয়ে এসে ওমান থেকে, আজকে তোর বোন আমার চিনে না, তো তোর বোনেরও খাইছি আমি সারা, একবার মারেই ফেলাম, আর জিগারি বিয়ে করে ওডিয়ে মারমু, অনেক ইয়ে করলাম ভাই, কান্নাকাটি করলাম, অনেক পুরো রমজান মাস সবরতর 7 দিন পরে আসলাম ওখান থেকে, অনেক ইয়ে করলাম, কোনো তো কোনো কিচ্ছু হয়নি, আরো মাছ ধরে আরো মানে গালাগালি আরো ইয়ে, ছেলেরা একদিন দিলাম দৌড়ে কয়েকজনে মিলি, আবার দিলাম বন্ধের টিলেন এক মার, মার দিয়ে পরে ছেড়ে দিছি, ভালো হইলো। এরপরে ওই একজন আমাকে ইয়ে বলছে যে একটা ভালো কবিরাজ আছে ওখানে যা, দেখবি মানে ঠিক হইতে পারে, কবিরাজ বলছি, কবিরাজ আমার আমি বলার আগে আমার বলছে এই সেই মানে একজন এরকম এরকম করে রাখছে, পরে আমাকে বলছে যে এত টাকা দিতে হবে, আমি আনে দেবো, আমি আমি কি এত টাকা নো, 10,000 সালে 20,000 সালে আমি রাজি আছি, পরে আমাকে বলে এত টাকা লাগবে না, আমি কাজের আগে তুমি আমাকে শুধু 3,500 দাও, আর গুলো আর কাজের পরে যা দাও তোমার ব্যাপার, ও দিছি আমাকে তাবিজ কাজগুলো দিছি, দূর কিছু লাভ নাই, কোনো কাজ নাই, খামা খায় গুলো দিয়ে আমাকে টাকাগুলো দিছে, উনি আমার স্ট্যান্ড দিছে টাকাগুলো দিবে, উনি টাকাগুলো দেয় নাই। তারপরে আর একটা ভাই ফাইছি, উনি যাও আমি যাওয়ার পরে উনি হাজিরা দেয় জিন হাজিরা, যাওয়ার পরে উনি সবকিছু খুলি বললো আমাকে, আমি বলার আগে সবকিছু নাম ঠিকানা কল থাকে কি করে সবকিছু খুলি বললো, খুলি বলার পরে উনি আমাকে হওয়া দিচ্ছিল তাবিজ মাবিজ 600 টাকা নিয়েছে, কোনো কাজে কিচ্ছু আসেনি। এরপর আমি আমি ভাবছি যে আমি মাইরে ফেলাম, হয়তো ছেলেকে মাইরে ফেলাম না মেয়েকে মাইরে ফেলাম,
বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরব, 4 মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই যে বহুল কাঙ্ক্ষিত সেই বইটি যাহা বলিব সত্য বলিবর একমাত্র বই, তো যাহা বলিব সত্য বলিবর এই বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে, আপনি চাইলে rockmoney.com এ যারা অনেক আগে অর্ডার দিয়েছিলেন তার একবার কনফার্ম করতে পারেন, এবং যদি সংগ্রহ করতে চান ফোন দেবেন 16297 এই নম্বরে, আমি আবারও বলছি 16297। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং এই বইটি পাওয়া যাচ্ছে বাংলা আর ইংরেজি, অর্থাৎ বাংলা 10টি গল্প আছে পাশাপাশি সেটার ইংরেজি অনুবাদ করা আছে, এবং বইটি যদি আপনি সংগ্রহ করতে চান মাত্র 200 টাকা আপনি সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই, নাম্বারটি হচ্ছে 16297। 1697 অর্থাৎ 16297। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার পড়ে দেখা উচিত, কারণ যাহা বলিব সত্য বলিব এ যাবৎকালের সেরা দশটি গল্প নিয়ে, সবচেয়ে আলোচিত সমালোচিত দশটি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
আরো একবার স্বাগত। চার মিনিট পর আপনারা সরাসরি করলেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আমরা আরিফের কাছে আবারও ফিরছি। আরিফ, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
তারপর কই মারিয়ে ফেলাম, তারপর মারিয়ে ফেলাম কইছি আর অনেক ভয় পেয়েছি। তো এক বন্ধু ছিল, বন্ধুর কাছে তোরও 5,000 টাকা দিব, পিস্তল আছে তুই আমার জন্য একটা পিস্তল আনিস, দুই একটা গাড়ি খরচ করবো। হয়তো মেয়ের না ছেলে ক তোর বলছে কি, আমি কি তুই আন পিস্তল থাকলে যেদিকে আস 5,000 টাকা দিব, শুধু 1 ঘন্টা লাগে হলে ভাড়া আন পিস্তল। তো ও আমাকে বলছে হ আমি একটা পিস্তল রেডি করছি, আমি কি তুই আন, তোর লাগে আমি টাকা নিয়ে রেডি হয়েছি, আমি সামনে 5,000 টাকা দিব, তুই আমার 1 ঘন্টার জন্য আমার সাথেই থাকবি, না আলাদা হয়ে যাই, পিস্তল কাম শেষ করে তোর আমি দিয়ে দিব। ও পিস্তল আনলো, পিস্তল আনলে আমার মানে 2 ঘন্টা ঘুরেলো, ক টাকা দে, আমি টাকা ছাড়া পিস্তল দেবো না। ও পিস্তল দেয় না, ও পিস্তল লয়ে যাবে গা, ওর পিস্তল আছে, পিস্তল ইয়া নেই, ওই যে কাটি নেই, এমনি কই থেকে পিস্তল একটা নিয়েছে কাটি নেই, এই জন্য আমাকে এমনি দেখাইছে ক টাকা দে, আসলে ই কাটি নেই, পরে আমার বলছে আমি কেন হবে না। তো পরে আমার মনে মনে আমি রাতে চিন্তা করলাম, যা আমি আর কেউ কিছু বলবো না, আমি ভালোবাসার চেষ্টা করবো। ওইখান দিয়ে আমি আদ্রব ভাই থেকে সেরে আসি একা একা, এখন বর্তমানে আদ্রব ভাই মাসে 50,000-4,500, তা এক মাসের ভিতরে 15 দিন কাজ করে, 15 দিন মাসে বৈশা থাকে। কালকে আমার সাথে কথা হয়েছে, পরশু দিন আমার সাথে কথা হয়েছে, ইমুতে আমার সাথে কথা হয়, তাহলে আমি আমি চলে আসলাম, কিভাবে নিয়ে আসলো আমাকে, আর আমি আজকে বাড়িতে আইসা এক বিমান থেকে নামে তার পরদিন বাড়িতে গেছি, বাড়িতে গেছি শুক্রবার যাই শনিবার চলে এসেছি, থাকি না, ভালো লাগে না এখানে, এখানে আইসা মারামারি, ওইটার সাথে মারামারি, এটার সাথে মারামারি, যাইলে গালাগালি, রাস্তা রাস্তা গালাগালি, রাস্তা রাস্তা মারবি। একদিন আসতেছি সকালবেলা, কত মানুষ আসতেছে সকালবেলা, সবাই অফিস যাইতেছে, রাস্তায় মানুষ আমি এক ধাক্কা মারছে আমার মেয়েরা মোকাব্দাস, ধাক্কা মারার পরে আমি হাসে দিয়ে উড়ে দিলাম যে মানুষ কিছু মনে না করে, হাসে দিয়ে উড়ে দিছি। এরপরে বলতেছে দেখি ছেলেটারে বিয়ে করবো, তারপরে আমি বিয়ে করিস, দুটারে মারিয়ে ফেলাম একসাথে, তারপরে আর কি করবো ভাই আমি আর। এরপরে মানে আমাকে একজনে অফিসে কয়েকজন আমাকে ভালো ইয়ে করছে যে মারামারি দরকার নাই, মানে আমাকে অনেক বুঝাইছে মারামারি করিস না, একজন মানুষকে মারা দুনিয়ার সব মানুষকে মারা সমান। দুই তিনজন ভালো মানুষ ছিল, বন্ধু বান্ধব মানে ওরা বড় আমাকে বুঝাইছিল, তো পরে আমিও নিজে নিজে ইয়ে করলাম, মানে চিন্তা ভাবনা করলাম কি ছেড়ে দেবো না রাখবো। তো পরে একদিন শুনতেছি ওই ওই মোকাদ্দেসার মামতোবার কাছে শুনতেছি, আনোয়ার মোজাহেদ শারিয়া এই তিনটার কাছে শুনতেছি বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে ভালো বিয়েটা করে ফেলতে গো, যা আমাকেও তো অফিস থেকে বলছে যে তুই ভালো হয়ে যা, কয়েকটা লোকও বলছে, একটা সবাই বাইরা কি ভালো ভালো লিটার কোয়ালিটি কিউসি ওরা বলছে যে ভালো হয়ে যা, আকরাম ভালো হয়ে যা, সময় এখনো আছে, এগুলো ভালো না, এগুলো সারি দি, ভালো একটা জগদ্দর, ভালো একটা জগদ্দর। হেরম চিন্তা করলাম যা 100 টাকা আমার থাকবো না, 100 টাকা সাইরা একবার দাম করে আমার মা বাবার টাকা পয়সা শেষ করি, আমি রাস্তায় একা একা বাড়িতে যাইতে বলে যাই নাই, টাকা পয়সা অনেক শেষ করি, 3,00,000 টাকা শেষ করেছি বাপের 6 মাসের ভিতরে, 1 টাকা দিতে পারিনি, বাড়ি যাইতে লজ্জা করে, বাড়ি যাইতে বলে কিন্তু যাইতে লজ্জা করে, সবাই হাসি মুখে বিদায় দিচ্ছে, এখন যাই কিভাবে দেখো, এখন যে মামা নিছে ওই মা বলতেছে যে ও ইচ্ছা করে চলে গেছে, আমি কিন্তু ওই কথা গোপন রাখছি যে আমি ইচ্ছা করে আসি নাই, ওর সাথে ওইখানে গন্ডগোল হয়েছে, ও আমার মারছে ধরছে, এজন্য আমি চলে এসে ওর সাথে মারামারি করি, ও আমার ক্যান্সেল করে দিয়েছে, আমি নিজের ইচ্ছা মতো ক্যান্সেল করে, এ কথা কেউ জানে না, আমার আব্বা আম্মু ভাই বোন সবাই জানে যে ওই মামার সাথে গন্ডগোল করে চলে এসেছে, কিন্তু আসলে না আমি শুধু ওই মেয়েটার কারণে চলে এসেছি, এটা হলো আমার ভুল অপরাধ, কি অপরাধ, আমি এখন এরকম আমি অসুস্থ, আমি কিন্তু অনেক ভালো সবার সামনে অনেক ভালো, কিন্তু আমি যখন একা থাকি তখন আমি খুব অসুস্থ, বন্ধু বান্ধব দিয়ে একজন থাকলে আমি অনেক ভালো, অনেক খুশি মুখী হাসি মুখী, কিন্তু আমি অনেক ভালো, যখন কেউ থাকে না আমি অনেক অসুস্থ, কত অসুস্থ, মাঝে মাঝে মনে হয় হয়তো নিজে মরে যায়, না মনে হয় একজনকে মারা যায়, আবার মনে হয় না মরে যাওয়া তো লাভ নেই, মরে যাওয়া লাভ নেই, মরে যাওয়া লাভ কি, আমি মরে যাবো, ওই মেয়ে সুখে খাবে, এরকম মাঝে মাঝে মনে হয়। তো পরে অনেকজন আমাকে বুঝাইলো, পরে আমার আম্মা এগুলো কিন্তু শুনে গেছে, সবগুলো শুনে গেছে। পরে কেমনে কেমনে শুনে যাওয়ার পরে আমার একদিন বুঝেছিল, বুঝার পরে পরে কান্না টানা করেছিল যে এ মেয়ের বিয়ে করলে মা ডাকিস না। পরে আমি এগুলো অনেক মানে ইয়ে করেছি, এখন আমার মাথার থেকে অনেক কিছু চলে গেছে। আমি ওখান থেকে চলে এসেছি এই কারণে, যা আমি সটাকে আমার থাকবি না, মাঝে মাঝে বোরকা ভরে আসি, আমি পিছনে দেখি আমার অফিস অফিস পাশাপাশি, আমার থেকে ভালো লাগে না, অনেক অনেক খারাপ লাগে। পরে আমি চলে এসেছি, যা আমার যা সবকিছু শেষ, মা বাপের একটা লাইফ, আমার একটা জীবনের লাইফ, এটাই ছিল আমার শেষ। নিজের ইচ্ছা মতো গেলাম, নিজের ইচ্ছা মতো ক্যান্সেল হয়ে নিজের ইচ্ছা মতো চলে আসলাম, এক টাকা দিতে পারলাম না, শেষ, আর কিছু করবো না। এখন সুন্দর একটা জীবন টোকাই, কোন দিকে যাবো কোন দিকে যাবো টোকাই। ছোটবে একটা ডাকা ছিল, ফোন দিয়েছি যে আমি চট্টগ্রাম ছেড়ে যাই, মানে চলে যেতে, তো বলে এখানে একটা চাকরি আছে, আমি এসে গেছি এখানে, মানে থাকতেছি এখন, একটা জায়গায় চাকরি করার কথা এখনো শুরু করে এনে করবো। তো এটা হলো বেশি অপরাধ, যে আমি অনেক মানে আমার এই এখানে এসে বসছি, আমাকে নিজেকে মানে অনেক অপরাধী মনে হয়, কত বড় অপরাধী সেটা আমি নিজে বলতে পারি, কত বড় অপরাধী সেটা আমি নিজেও বলতে পারিনি। কেন মানুষের কাছে তাহলে কিছু বলতে না, রাস্তাঘাটে কিছু বলতে না, নিজে যখন একা থাকি তখন তো মানে আমাকে নিজে মনে হয় আমি নিজে গুলি করি, যে আমি এত বড় শত্রু, আমার আমার শত্রু আমি, আমার শত্রু কেউ না, এটাই আমার মনে হচ্ছে, আমার শত্রু আমি। আমি একটার মেয়ের কথা ধরি, কেন আমি এত টাকা শেষ করে মানে খামা খা চলে আসলাম, ওই ওই ভাই ওই আদ্র ভাই আমাকে এতবার নিষেধ করেছে, ভাই তুই এসব কাম কোনো করিস না, যা করছিস ভালো হয়ে যায়, কিন্তু আমি তার কথা না ধরি খামা খা চলে আসলাম, দুই তিন লাখ টাকা শেষ করলাম, কোনো লাভ হয় নাই এতটুকু পর্যন্ত, যে এক বছর আমার সাথে থাকছে মেয়ে, দুই বছর আমার সাথে থাকছে, আর এক বছর এখন ওই ছেলেটা নিয়ে কাটা দিয়েছে বিয়ে করে।
আপনি কেন সেই সময় মেয়েটাকে বিয়ে করেননি?
সেই সময় বিয়ে করেনি, সেই সময় মেয়েটা কখনো বিয়ের কথা বলেনি আমার,
না মেয়েটা আপনার তো নিজের একটা সিদ্ধান্ত।
হ্যাঁ, আমার সিদ্ধান্ত ছিল আমি এখন করবো না, আরো এক বছর পরে আমি আমার মা থেকে অনুমতি নিয়েছি।
দেখুন, এখানে আপনি আপনার ভুলগুলো স্বীকার করতে এসছেন, অপরাধগুলো স্বীকার করতে এসছেন, যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো আপনার স্বীকার করা উচিত। আপনি জানতেন যে কাজটি করা অন্যায়, সামাজিকভাবে অন্যায় আপনি জানতেন, রাইট? সো জানার জায়গাটি থেকে আপনি যে ধরনের কাজ করেছেন সেটা থেকে ভদ্রমহিলা এখন যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আমার মনে হয় যে এক ধরনের আপনার শাস্তিই বলা চলে। আপনি তো মানসিকভাবে সেই শাস্তিটা পেয়েছেন, তো আপনি জেনে শুনে দুটো বছর, মানুষের এক একদিন ভুল হতে পারে, দুদিন ভুল হতে পারে, কিন্তু পরপর এত লম্বা একটা সময় আপনারা একই সঙ্গে থাকলেন, এক ধরনের একটা অনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে গেলেন, সেটার কি আদৌ কোনো প্রয়োজন ছিল?
সেটা আসলে ঘটনা শেষে আমির আমার কথা ছিল, মানে আমি এক আমি আমার আম্মার থেকে অনুমতি নিয়েছি যে এক বছর পরে বিয়ে করব,
কিন্তু আপনার মা তো এইভাবে নিশ্চয়ই অনুমতি দেয়নি যে আপনারা একসঙ্গে থাকতে পারবেন
না
বিয়ে ছাড়া।
না,
মা তো এটা জানতো না,
না এটা এটা কি জানতো না, এটা কেউ জানতো না,
সেই সম্পর্কটা আপনি গেলেন,
আমাদের কেউ জানতো না, কিন্তু মেয়ের মেয়ের বাপ ভাই ফুফু খালা মেয়ের সবাই জানে যে আমার সাথে থাকে, বিয়ে হয়েছে না না হয়েছে ওই মেয়ের ফুফু ভাই কেউ জিগে না কোনোদিন।
না, আপনি বলতে চাচ্ছেন যে ওনার ফ্যামিলি সবাই এটা জেনে শুনে আপনাকে পারমিশনটা দিয়েছিল এরকম একটা অপরাধ করার?
ওনাদের ফ্যামিলি সবাই জানে, বা আমি আমাকে ওনাদের বাড়িতে ওই মেয়েদের বাড়িতে নিয়ে গেছে, আমি তিন দিন থাকি হয়েছি ওদের কুতুব দিয়ে, তিন দিন থাকিয়েছি ওই মেয়েদের বাড়িতে।
মেয়েদের বাড়িতে থাকা মানে তো মেয়ের সঙ্গে একসঙ্গে থাকা না, মেয়েদের বাড়িতে আপনি গেলেন, আপনাকে এবং ওই যে যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তাকে কি একই জায়গায় থাকতে দিয়েছে?
একই জায়গায় থাকতে দেয়নি। তবে এখানে একটা কথা চিন্তা করতে হবে, আমার মেয়ের সাথে একটা ছেলে আসলে, সেই ছেলেটা কি হতে পারে?
এক মিনিট, কি চিন্তা করতে হবে না সেটা পরের বিষয়, কি হয়েছে ঘটনা সেদিকে আমরা যাই। প্রথম কথা হচ্ছে মেয়েটার সঙ্গে আপনি একই সাথে থেকেছেন, সংসারের সংসারের মতো করে করেছেন, কিন্তু আপনি সেখানে কোন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন না, এটা তো ঠিক, এবং এটা লম্বা সময় ধরে আপনি ছিলেন, প্রায় দুই বছরের মতো।
ফুফুর বাসায় এগারো মাস ছিলাম, আর নিজের বাসায় আট মাস,
দুই বছর, আমি সেটাই বলছি প্রায় দুই বছরের মতো। তো এতদিন ধরে এই ভুলটা হয় কিভাবে? মানুষ ইনসিডেন্টলি হয়তো একবার এরকম একটা ভুল করে ফেলতে পারে, কিন্তু আপনি এত লম্বা সময় ধরে থেকেছেন, আপনি কোনো সিদ্ধান্ত নেননি?
ও কিন্তু মানে আমার সাথে যে বলছে আমি এক মাস থেকে,
আপনার এটা ভুল মনে করেন কিনা?
আমার এটা ভুল,
সেটাই আমি জিজ্ঞেস করছি আপনাকে,
আমার এটা ভুল। আমি এক মাস থাকার পরে, এক মাস আমি যখন আমি কয়েকদিন থাকছি তখন আর মাদার কাছকে আমি কি করতেছি, অন্যায় করতেছি।
আপনি তারপর বিয়ে করে ফেলতে পারতেন, বিয়ে করেনি কেন?
আমার বাড়ির থেকে অনুমতি নেই, আমি শুধু বাড়ির থেকে অনুমতি পাইলি, আমার মানে আমার ওই যে বড় ভাই বিয়ে করেছে ভাইয়ের ওই আমার বাবিকে নিয়ে একটু মানে জ্ঞান জান, এই জন্য আমি মানে কাজটা ইয়ে করতে পারিনি। তো এক বছর আমি সময় চাইছি, আর আমি দূরও রাখতে চাইছি, এক মাস থাকার পরও আমি বিবেক দিয়ে কাজ করি, ওকে আমি আলাদা করে দিছি, ও জোর করে আবার আসে গেছে। ও বলতেছে তোমার যেদিন ইচ্ছা, পাঁচ বছর পর হলে পাঁচ বছর পরে, দশ বছর পরলে দশ বছর পরে, তাতে আমার কোন আপত্তি নেই। আমার
মানে কেন আজকে আপনার এই জীবনের এত গোপন একটা বিষয়, মানে অপ্রিয় সত্য, সেটা আপনি আজকে লোক সমাজে লাখ লাখ মানুষের সামনে বললেন, কেন বললেন?
লাখ লাখ মানুষের সামনে বললাম এই কারণে বললাম যে এরকম ওই এলাকায় শুধু আমি না, অনেকে আছে, শুধু আমি না, অনেকে আছে ওই উগরে ওই ছটেরাম লোক, কোদিক দিয়ে লোক অনেকে আছে, আমি শুনছি দেখছিও বাস্তবতা। তাদের কাছেও কিছু বলতেছে ভাই এগুলো বুয়া এগুলো কিচ্ছু না, আমি শুধু কষ্ট পেয়ে দিয়েছি এই জায়গায় যে এত ভালোবাসলাম আর আমাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করেছিল।
কষ্ট পাওয়ার একটা জায়গা নিশ্চয়ই আছে,
এটা হলো একটা কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো আমার মা বাবার অনেক টাকা খরচ করে আমি বিদেশে আমাকে ফাটাইছিল অনেক কষ্ট করে, আমাদের তেমন কিছু নেই।
একটা বিপদগামী সম্পর্কে জায়গা যাওয়ার ও যেটা হয়েছে যে নৈতিক স্থলন যেটা সেটা তো আছেই, এছাড়া একটা বিপদগামী সম্পর্কের মধ্যে গিয়ে ওর একটা বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেছে এবং ওর জায়গাটা থেকে বিষয়টা খুব ছোটখাটো মনে হতে পারে আপনাদের কাছে। আমাদের এই নগর জীবন থেকে চিন্তা করে আসলে ওর জীবনকে চিন্তা করাটা খুব মুশকিল, কিন্তু এটা ঠিক যে আমরা এই ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে এখন অহরহ জড়িয়ে পড়ছি এবং পাশ্চাত্যে এই ধরনের সম্পর্কগুলোতে তেমন একটা কিছু মনে করা হয় না, কিন্তু আমাদের দেশে রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে বলেন বা সামাজিক জায়গা থেকে বলেন এই ধরনের সম্পর্ক একটা বিপদগামী সম্পর্কের দিকে নিয়ে যায়। এবং শুধু এটাই না, ইন দ্য লং রান এই ধরনের সম্পর্কে যদি একটা মানে সামাজিক দায়বদ্ধতা বা একইসাথে ধর্মীয় জায়গাটা থেকে যদি চিন্তা করে আমরা যদি এগুলো যদি অনৈতিকভাবে প্র্যাকটিস করতে থাকি তাহলে যেটা হয় একটা সময় গিয়ে অনেকে বিয়ে করে ফেলেন এবং পরবর্তীতে বিবাহিত জীবনেও অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। সো আপনি বলেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মতো করে বলেছেন এবং আপনি যেই কথাগুলো এখানে বলেছেন সেখানে আপনি বলার জায়গাটা থেকে বেশিরভাগ দোষ মেটারই দেখিয়েছেন, বলার ঢঙটা ওরকমই ছিল কিন্তু শেষ পর্যন্ত আপনি স্বীকার করেছেন যে না এটা আপনার একটা ভুল, এটা আপনার একটা অপরাধ, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে বিদেশ থেকে থাকা অবস্থায়।
আমি বলতে সেটাই, আমি আসার কারণ ওটাই আমার ভুল, কিন্তু মেয়েটাকে ভালোবাসে আমার কি ভুল? আমি তো ওখান থেকেও মেয়েকে টাকা দিচ্ছি।
মেয়েটাকে ভালোবেসে আপনার কোনো ভুল নাই, মেয়েটাকে আপনি ভালোবাসতেই পারেন কিন্তু ভুলের জায়গাটা তো অন্য জায়গাটাতে। আপনি ভালোবেসে যে সম্পর্কটা থেকে যে জায়গায় নিয়ে গেছেন সেই সম্পর্কটা তো ভালোবাসার সম্পর্কের জায়গা থেকে চর্চা করা যায় না, এটা তো আপনি মানেন।
এটা আমার কথা হলো যে আমার অপরাধ কি?
আপনি অপরাধ বুঝেন নাই?
না না, আমি ওরও বলতেছি যে আমার অপরাধ কি, আমি ওখানে গিয়ে অল টাইম কথা বলছি।
শুধু ও শাস্তি দেবার কে? এমন হতে পারে নিয়তি আপনাকে শাস্তি দিয়েছে। ও তো শাস্তি দেবার কেউ
না,
তাই না? শাস্তি দেবার বিষয়টাতে এমন হয়েছে যে নিয়তি আপনাকে হয়তো এভাবে শাস্তি দিয়েছে, কারণ একটা মানুষের সাথে আপনি সম্পর্কে জড়ালেন সেখানে একটা পবিত্রতম সম্পর্ক থাকা উচিত, সেই জায়গাটি থেকে আপনারা দুজন এমন একটা সম্পর্কে চলে গেছেন যেটা বৈবাহিক জীবনের সম্পর্ক, তো সেটা তো আপনি বিয়ে শাদী না করে আপনি ধরনের সম্পর্কে কেন যাবেন? এবং সেটাই তো এমন হতে পারে আপনার জন্য একটা বড় পেনাল্টি হয়ে আসছে, হতে পারে।
সেইটা আমি রাজি ছিলাম না, তবে আমাকে অনেক ইয়ে করে বাধ্য করাতে হয়েছে।
না না না, এটা আর একটা বড় ভুল। আপনি যদি এখন এই সেন্সের জায়গায় থাকেন তাহলে আপনি আরো বড় রকমের অপরাধী। রাজি ছিলেন না সেটা একবারের জন্য হতে পারে, রাজি ছিলেন না সেটা দুই বছরের জন্য সংসারের মতো জীবন হতে পারে না, অসম্ভব। এটা কি আপনি মানেন যে একজন মানুষ হঠাৎ করে ভুল করে ফেলছে রাস্তায় হোঁচট খেয়েছে সেটা ঠিক আছে, কিন্তু একটা মানুষ রেগুলারলি ওই জায়গায় গিয়ে হোঁচট খাচ্ছে এবং সে বলতেছে আমি ভুল করে ফেলেছি আমি ভুল করে ফেলছি, তাহলে এটা ভুল না অপরাধ? আপনি বলেন এটা ভুল না অপরাধ?
এটা অপরাধ,
এক্স্যাক্টলি, সেটাই আমার প্রশ্ন।
এটা অপরাধ।
মাত্র পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরব। এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই যে বহুল কাঙ্ক্ষিত সেই বইটি যাহা বলিব সত্য বলিবর একমাত্র বই, তো যাহা বলিব সত্য বলিবর এই বইটি এই মুহূর্তে বাজারে রয়েছে। আপনি চাইলে রকমারি ডট কমে যারা অনেক আগে অর্ডার দিয়েছিলেন তার একবার কনফার্ম করতে পারেন এবং যদি সংগ্রহ করতে চান ফোন দেবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি 16297। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা এবং এই বইটি পাওয়া যাচ্ছে বাংলা আর ইংরেজি, অর্থাৎ বাংলা 10টি গল্প আছে পাশাপাশি সেটার ইংরেজি অনুবাদ করা আছে এবং বইটি যদি আপনি সংগ্রহ করতে চান মাত্র 200 টাকা আপনি সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই। নাম্বারটি হচ্ছে 16297, অর্থাৎ 16297। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি একবার পড়ে দেখা উচিত, কারণ যাহা বলিব সত্য বলিব এ যাবৎকালের সেরা 10টি গল্প নিয়ে, সবচেয়ে আলোচিত সমালোচিত 10টি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আরিফের জীবনের অপ্রিয় সত্য। আমরা অবশ্যই বলি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, মানুষ যখন ভুল করে তখন তার বিবেক ঘুমিয়ে থাকে, কোনো অবস্থাতেই আমরা যেন ভুলের দ্বার প্রান্তে না পৌঁছাই। প্রিয় শ্রোতা, এই অবস্থায় আজকে পুরো বিষয়টা নিয়ে কথা বলবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, আমরা তার শরণাপন্ন হব।
ডক্টর তাজুল ইসলাম, একটা বিষয় আমাদের সোসাইটিতে ইদানিং সব স্তরে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, একটা অবাধ সম্পর্ক, একটা খোলামেলা সম্পর্ক এবং একটা অনৈতিক সম্পর্ক, এবং এই অনৈতিক সম্পর্কে এক ধরনের কি বলা যেতে পারে আগ্রহ, তুমুল আগ্রহ হয়তো মানুষের থাকে, সাময়িক একটা ভালো লাগা হয়তো বা থাকে, কিন্তু এটা ইন দ্য লং রান এটা আসলে সবকিছু বাদ দিয়ে আমরা যদি বলি ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা থেকেই এটা আসলে খুব ভালো রেজাল্ট দেয় কিনা, আমি স্পেশালি ফোকাস করতে চাই সংসার জীবনে। কারণ বিয়ের আগে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া এবং বিয়ের পরে এসে সেই কাপলদের মধ্যে এটা নিয়ে কোন ধরনের কোন ঝামেলা বা এই সম্পর্কের জায়গাটা থেকে কোন ধরনের আত্মবিশ্বাস বা সন্দেহের তীর একে অন্যের উপর ছুড়ে দেয়া, সেটা নিয়ে সংসার জীবন কলুষিত হওয়া বা মেন্টালি এক ধরনের যদি বলি যে পরিতৃপ্তি বোধ সেই জায়গাটি থেকে আস্থার জায়গাটি থেকে কোন ধরনের কোন সমস্যা সাইকোলজির জায়গা থেকে যদি আপনি বলেন বা আপনার জায়গা থেকে কি হয়ে বিষয়টা ব্যাখ্যা করার আছে।
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে যারা শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি আরিফ, তার কাহিনীটা ভিতরে কিছুটা আমার রয়ে গেছে, একটু দ্বিধা রয়ে গেছে বা পুরাটা ব্যাখ্যাটা মিলল না। যেমন সে একটা জিনিস লক্ষ্য করলেও যে এই ছেলেও কিন্তু মোটামুটি সকাল ছোটকাল থেকেই একটু মানে বখাটে টাইপেরই বলা যাবে, সে লেখাপড়া করতে চায় না, সে শুধু খেলাধুলা করতো মুরব্বীদের কাছে মাইরও খাই সেই জন্য, এবং শেষ পর্যন্ত সে পড়াশোনা করে নাই। এটা অনেকটা কান্ডাকিজাত বা আচরণ সমস্যাগ্রস্ত ছেলেই মনে হচ্ছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তার কান্ড কারখানায় তাকে কোনো দোষ দেখা যাচ্ছে না। সে পেইংগেস্ট হিসাবে যেখানে থাকতো চিটাগাঙে, সেখানে থেকে এক বন্ধুর সঙ্গে মোবাইলে তার ছবি নিয়ে ওই বন্ধু গ্রামে গেছে, সেখানে এক মহিলা সব কাটটা গিয়ে মনে হচ্ছে ওই মহিলা তার ছবি দেখে তার প্রেমে পড়ে যায়। হ্যাঁ, তো ভালো কথা, প্রেমে পড়ে গেল, কিন্তু সে মহিলা শেষ পর্যন্ত চিটাগাং গ্রামেতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক করলো, এমনকি অনেকটা তাকে ব্ল্যাকমেইল করে যে তুমি সুইসাইড করবো তো আমার সঙ্গে আসতেই হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা মহিলার অভিসন্ধি আমরা ঠিক বুঝতে পারতেছি না, মহিলার এক মহিলার কারণে তার জীবনটা অনেকটা নষ্ট হয়ে গেছে, এটাই দেখতে পাচ্ছি। মহিলাই তাকে নাকি ব্ল্যাকমেইল করলো সুইসাইড করবে বলে তার সঙ্গে সম্পর্ক করলো। তবে যেটা এক হচ্ছে যে তারা কিন্তু ওই মহিলা কিন্তু সঙ্গে সে একত্রে থাকতেছিল, তার কিন্তু তারা বিয়ে করে নাই, এটাও এটাও কতটুকু তার জন্য সঙ্গত হয়েছে এটা আরিফ বাজে থাকতে পারে। কিন্তু যেভাবে হোক পরে সে কিন্তু আবার ওমানে বিদে চলে গেল, কিন্তু এখানে একটু খটকার এই জায়গায় যে বিদে চলে গেল ওই মহিলা তাকে ফুসলিয়া ফুসলিয়া বলো যে দেশে চলে আসো, দরকার হলে আমি কিছু টাকা দেবো। আর আরিফ তার কথা শুনে দেশে চলে আসলো, কিন্তু আসার পরপরই সে শুনলো যে মহিলা, এর আগে আমরা জানলাম এ পাশে যে মহিলা আরিফ এই গ্যাসে থাকি আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, এটা সেও জানতো, যাই হোক ওইটা সে হয়তো মহিলা অস্বীকার করছে, কিন্তু এইবার তাকে ফুসলাইয়া দেশে আনার পরে সে জানতে পারলো যে ওই ছেলের সঙ্গে সে এখন সংসার করছে, বিয়ে বিবাহ হোক বা না হোক তার সঙ্গেই থাকে, এবং ওই মহিলা এখন তাকে চিনে না, তাকে এখন অপমান করতেছে, তাকে দূরে সেরে যাচ্ছে। এই খটকাটা এখানে যে একটা মহিলা কি কারণে কেন একটা ছেলেকে এইভাবে বিপর্যস্ত করলো, এত মানে এত প্রতারণা করলো, তা আরিফের বাসায় আরিফ তো কোনো দোষই করেনি, তেমন কোনো দোষ দেখতে পাচ্ছি না আমরা। একটা মহিলা একটা ছেলের জীবনটাকে এইভাবে নষ্ট কেন করলো, সে একই সঙ্গে ছেলেটাকে তার কাছে নিয়ে যাক, আত্মা ছেলের সঙ্গে প্রেম হতে পারে, মহিলা হয়তো আরিফকে প্রথম পছন্দ করেছিল ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা ছেলের সঙ্গে তার যোগাযোগ হলো এবং তখন হয়তো তার মন পরিবর্তন হয়ে গেছে, শারীরিক মানসিকভাবে হয়তো ওই ছেলের প্রতি বেশি মানে অনুরক্ত হয়ে পড়ছে, এবং সেই কারণে সে এখন আরিফকে এই প্রতারণা। তবে সে কেন, সে যদি মহিলা যদি এমনই হয় তাহলে তো তার সঙ্গে তো আরিফের কোনো বিয়ে হয়নি, সে তো এটা আলাদাভাবে ওই ছেলের সঙ্গে সংসার করতে পারতো। সে কি কারণে যদি ওই ওই ছেলের সঙ্গে তার এত বেশি ঘনিষ্ঠতা থাকে, তাহলে আরিফকে সে এইভাবে পথে নামালো কেন, সেই বিদেশ থেকে টাকা এনে একেবারে এখন স্বর্ণ সারা করে দিল, এখন সে হতাশাগ্রস্ত এবং খুবই অন্যরকম জীবন যাপন করতেছে। এই প্রতারণা করাটা মহিলার জন্য কি যুক্তি সেটা আমরা খুঁজে পাচ্ছি না। তবে যদি আরিফ সত্য হয়ে থাকেন তাহলে মহিলা যথেষ্ট খারাপ কাজ করেছে। আমাদের দেশে এখন কিন্তু মহিলারা মহিলা এবং পুরুষ সবাই কিন্তু এখন এই যে মানে মোবাইলে বলেন ফেসবুকে বলে বা অন্য কোনো ভাবে যোগাযোগ হয়, আর যোগাযোগ হইলেই তারা একটা সম্পর্ক করে, সম্পর্ক করার পরে কোনো কমিটমেন্ট নেই, কোনো দায়বদ্ধতা নাই, কোনো আনুগত্য নাই, বিশ্বস্ততা নাই, তারা আবার আরেক জায়গায় গিয়ে সম্পর্ক করে, আবার আরেক জায়গায় গিয়ে মজে যায়, এইভাবে আরেকটাকে সে বিনষ্ট করে দেয়। এমনকি আমরা তো কিছুদিন আগেও দেখলাম যে এক মহিলা পরকীয়া প্রেম করে সে নিজের স্বামীকে মারলো এবং সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে কিন্তু মেরে ফেললো। এই যে নারী পুরুষ উভয় এরকম করতেছে, আমাদের আসলে দাম্পত্য প্রেমটা মানে আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়ে তথাকথিত পরকীয় প্রেম গুলি এত মানে শক্তিশালী হয়ে পড়তেছে যে আমরা বিভেদ এবং মানে সামাজিক বা নৈতিক বা আইনগত কোনো কিছুই মানতেছি না, এমনকি প্রয়োজনে মানুষ খুন পর্যন্ত করে ফেলতেছি। যেটা আমি বললাম যে স্বামীকে এবং মেয়েকে মারলো, আর এই আরিফের ক্ষেত্রে দেখলাম যে একটা আরিফের তেমন কোনো দোষ নেই অথচ তাকে মানে একেবারে নিঃশ্রয় করে দিল, তাকে এভাবে প্রতারণা করলো। কি কারণে করে এটা কি মানে পরপুরুষের বা পর নারীর প্রতি মানে অন্ধভক্তি মোহের কারণে এরকম প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করে কিনা দেখতে হবে। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সম্পর্কে করতে গেলে সম্পর্ক মানে হচ্ছে আমি তার সঙ্গে সারা জীবনের জন্য থাকবো, আমি তার সঙ্গে সারা জীবনের বিশ্বস্ততা রাখবো, তার সমাজ আমাদের সম্পর্কের ভিতরে বিশ্বস্ততা আনুগত্য থাকবে। কোনোভাবেই আমাদের সম্পর্কের ভিতরে আর তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, অথবা সেখানে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। নিজেরা এই বিশ্বাস ভঙ্গ করবো না, নিজেরা মানে এই আনুগত্য এবং বিশ্বস্ততা ভঙ্গ করে প্রতিজ্ঞা ভঙ্গ করে আমরা নিমুখ হারাম হব না। অথবা হলেও যদি এমন কোনো বাধ্যতামূলক ক্ষতি হয় তাহলে ডিভোর্সের ব্যবস্থা আছে, অথবা তাকে ছেড়ে দেওয়ার অনেক ব্যবস্থা আছে। ওই এইগুলি না করে খুন খারাপি অথবা এই আরিফকে যেভাবে প্রতারণা করে মানে নিঃশ্রয় করে দেওয়া, এগুলি তো কোনো প্রয়োজন নাই। তারা তো অন্য কোথাও যদি অবৈধ সম্পর্ক হয়েই যায় তাহলে তারা সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখবে, এই সম্পর্কটাকে এমনি বাদ দিতে পারে। তাদেরকে তো এভাবে প্রতারণা করে মানে তাদেরকে মানে সর্বশান্ত করে অথবা তাদের ক্ষতি সাধন করার তো কোনো প্রয়োজন আমরা দেখি না। আমি আশা করব যারা অনুষ্ঠানটা শুনছেন, মহিলা হোক বা পুরুষ হোক, তারা যদি কোনো সম্পর্ক করে সম্পর্কটা সততা এবং নৈতিকতা বজায় রাখবেন। সম্পর্ক যদি হয় সেটা সারা জীবনের জন্য সম্পর্ক হয়, সেটার মধ্যে বিশ্বস্ততা বা আনুগত্য যেন থাকে এবং এই বিশ্বস্ততা আনুগত্য সারা জীবনে যেন অক্ষুণ্ণ থাকে। আর কোনো কারণে কোনোভাবে যদি দেখা যায় যে না এখানে আর সম্ভব হচ্ছে না, অন্য জায়গায় আমার মন পড়ে গেছে, আমি আর অন্য জায়গায় বেশি আমি ভালোবেসে ফেলতেছি বা আমি আর এখানে এটা আমার তত আগ্রহ লাগতেছে না, তখন তারা কিন্তু খুব সহজভাবে হয় ডিভোর্স করে দিল অথবা এই সম্পর্কটা ভেঙে দিয়ে তারা অন্য সম্পর্কে যাবে, সেটা ডিক্লেয়ার করে দিলেই হলো। হ্যাঁ, কিন্তু এইভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা বা তাকে প্রতারণা করে তাকে পথে বসে দিয়ে তাকে সর্বশান্ত করা, এই এই অমানবিক কাজ না কেউ না করে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও এফএম 89.2। আজকের মতো এখানেই ইতি টানছি। আগামী রবিবার আমি আর জি কিবরিয়া আরও একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে, কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারব আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন। আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.